8 9 2
Close Up presents Hello 8920 Close Up. The closer, the better.
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আরজি কিবরিয়া এই মুহূর্তে আপনার সঙ্গী, এবং এখন থেকেই রাত দুটো পর্যন্ত অনেকেই আমার সঙ্গে থাকবেন। এতক্ষণ পর্যন্ত জেগে থেকে অনুষ্ঠানটি শুনে অনেকে সেহরি খেয়ে ঘুমোতে যাবেন, এটা নিঃসন্দেহে আমাদের জন্য অনেক বড় একটি পাওয়া। অনুষ্ঠানের শুরুতেই ভূমিকা দিতে চাই একটু। আজকে যিনি আমার সঙ্গে আছেন, এই মানুষটিকে আমি ব্যক্তিগতভাবে চিনি। তিনি আসলে আমাদের এখানে ফোন করে আসেননি, এক অর্থে আমি তাকে ফোন করে নিয়ে এসেছি। সে ঘটনা না হয় আমি পরে বলবো অনুষ্ঠানের একেবারে শেষের দিকে। কিন্তু যে মানুষগুলোকে আমি ব্যক্তি পর্যায়ে চিনি বা জানি, তাদেরকে আমি হ্যালো 8920 তে নিয়ে আসি, তাদের জীবনের একটা অন্যতম সেরা দিক থাকে যে তাদের জীবনের গল্প শুনে অনেক বেশি মোটিভেশন পাওয়া যায়। আজকের এই জীবনের গল্পটি আজকে এমন একটি গল্প, আমাদের সমাজে বিশেষ শ্রেণীর কিছু মানুষ আছেন যারা আমাদের জীবন চলার পথটা অনেক বেশি সহজ করে দেন, সেই মানুষদের মধ্যে একজন হচ্ছেন আমাদের আজকের অতিথি। তার নামটা আমরা ফর্মালি যেভাবে যাই হ্যালো 8920 তে সেভাবেই জানবো। তার আগে বলছি, যারা এই অনুষ্ঠানটিতে যোগ দিতে চান, যেহেতু এটা সবার জন্য প্ল্যাটফর্ম, তারা আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 0961389282। আমি আরো একবার বলছি, 0961389282। এবং ফোন করার পরে প্লিজ আপনাদের সেল নাম্বারটি নিজের মুখে উচ্চারণ করবেন স্পষ্টভাবে। অনেক সময় ভালো ভালো স্টোরি আমরা পাই, কিন্তু শুধুমাত্র ফোন নাম্বার না থাকার কারণে এবং স্পষ্টভাবে না বলার কারণে আপনাদের সঙ্গে আমরা যোগাযোগ করতে পারি না। ওকে, আপনাকে তো আমি চিনি, কিন্তু আমাদের অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী আপনাকে আমি জিজ্ঞেস করবো আপনার নাম।
আমি মোহাম্মদ রুহুল আমিন খোকন।
খোকন নামে আপনাকে সবাই চিনি। বর্তমান বয়স
32+।
32+। জন্ম জেলা কোথায়?
জন্ম জেলা মাদারগঞ্জ, জামালপুর জেলার মাদারগঞ্জ থানায়, শ্যামগঞ্জ কালীবাড়ি চরভাটিয়ান গ্রাম।
চরভাটিয়ান?
জি,
এটা জামালপুর জেলার মধ্যে পড়ে।
জি,
ঠিক আছে। আমি জানি না, জামালপুরে তো আমাদের রেডিও শোনা যায় না, ইনফ্যাক্ট হয়তো আপনার শোনার সুযোগও হয়নি। এই অনুষ্ঠানটি লাখ লাখ মানুষ শোনে, ইনফ্যাক্ট এই মুহূর্তে লাখ লাখ মানুষ কান পেতে আছে। এবং আমার মনে হয় যে আজকে যারা আপনাকে শুনবে তারা সারাদিনের রোজা রেখে যতটুকু ক্লান্ত হয়েছে কিছুটা হলেও রিল্যাক্স পাবে। আমরা শুরু করতে চাই একেবারে ছোটবেলা থেকে, যেখান থেকে মনে পড়ে আপনার জীবনের গল্প।
আমি যখন একেবারে ছোট,
জি,
বুঝমান হওয়ার পর থেকে দেখি আমার বাড়িটা মুন্সিবাড়ি, আমার আব্বা মসজিদে ইমামতি করতেন।
আচ্ছা।
তারপরেও আমার আব্বা গান পছন্দ করতেন।
আচ্ছা আচ্ছা।
এবং আমার দাদা নাকি গান করতেন, দাদার সূত্র ধরে বাবাও গান করতেন না বাট গান পছন্দ করতেন। সেই সূত্র ধরে তৎকালীন সময়ে আমার আব্বা টেপ রেকর্ডার কিনে,
টেপ রেকর্ডার,
হ্যাঁ,
আচ্ছা,
ক্যাসেট যেটা বাংলা ভাষায় বলা হয়, ক্যাসেট কিনে, অডিও ক্যাসেট কিনে উনি বাজাইতেন। বিশেষ করে জারি গান, পালা গান, যে গান গ্রামের যে পালা গানগুলো হতো এগুলো বাজাইতেন। তো ওই আমাদের একটা মনোহারি দোকানও আছে, তো সেই দোকানে টেপ রেকর্ডার বাজান। আর আমার সবচেয়ে কষ্ট লাগতো আমি যখন বুঝতাম যে আমার আব্বা, তখন তো কারেন্ট ছিল না, আমাদের বাড়ি থেকে প্রায় 7-8 কিলো দূরত্বে ভাটারা নামে একটা জায়গা আছে, সেখানে আমার আব্বা 3-4 দিন বা 5 দিন সর্বোচ্চ একটা ব্যাটারি চার্জ দিত।
আচ্ছা আচ্ছা।
7 দিন পরে আবার এই ব্যাটারি 12 ভোল্টের ব্যাটারি ঘাড়ে করে নিয়ে ভাটারা যেতেন, চার্জ করতেন, আগের দিন দিয়ে আসতেন, পরের দিন আবার এই পায়ে হেঁটে বালুর, আমাদের একটা হরিপুর নদী আছে, বালুর ধরের মধ্যে যেতে হইতো।
জি।
এই নদী পার হয়ে আমার আব্বা ঘাড়ে করে ব্যাটারি নিয়ে আসতেন, কিন্তু সঙ্গী সাথী হিসেবে আমি যেতাম। আমরা 4 ভাই, 2 বোন।
আচ্ছা।
2 বোনের মধ্যে আমি 2 নাম্বার, আমার বড় ভাই আছেন, তার ছোট সবাই আমার। তো আব্বা, আমি যদি গান পছন্দ করি, আব্বা যেখানে যাইতো সেখানে আমি সঙ্গে সঙ্গে যাইতাম। তো আমার আব্বার আরেকটা মজার ব্যাপার হলো যে এই টেপ রেকর্ডার থাকার কারণে আমাদের গ্রামে তখন যতগুলো বিয়ে বাড়ি হইতো, বিয়ে হইতো, সমস্ত বিয়েতে আমার আব্বাকে আমন্ত্রণ জানাইতেন যে মাইকের বদলে আপনার যেহেতু টেপ রেকর্ডার আছে আপনি আসেন, দাওয়াত খাবেন।
আচ্ছা আচ্ছা।
আমার আব্বা টাকা নিত না, কিন্তু ওই গান মজায় মজায় আব্বা নিত।
আচ্ছা।
সঙ্গে আমিও যেতাম, যেখানে না নিয়ে যেত আমার মনে পড়ে যে কান্না করতাম আমি। যা হোক, পরে এভাবে গান শুনতে শুনতে, ক্যাসেটে গান শুনতে শুনতে আমার এক সময় এই গানগুলা বারবার শুনতে শুনতে যে গানটা ভালো লাগে সেটা ছোট হিসেবে আমি গাওয়ার চেষ্টা করতাম।
আচ্ছা।
তো আস্তে আস্তে দেখা গেল আমি স্কুলে ভর্তি হলাম, আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরভাটিয়ানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমি ভর্তি হই। সেখানে মতি স্যার নামে আমার একটা স্যার থাকেন, সেই স্যার কোন একটা কারণে, আমি পড়া পাইতাম না, ছাত্র হিসেবে খুব একটা ভালো ছিলাম না ছোটবেলায়, আমাকে একটা পড়া দিয়েছিলেন, সেই পড়াটা আমি পাইনি। না পারার কারণে আমাকে দেখা গেল যে 2 হাতে বই দিয়ে, 6টা বই ছিল আমাদের তখন, এই হাতে তিনটে বই, এই হাতে তিনটে বই দিয়ে আমাকে রৌদ্রের মধ্যে দাঁড় করে রাখতো এবং আমাকে বলতো সূর্যের দিক তাকিয়ে থাক। শুধু দাঁড়ানোটাই তার কাছে ইয়ে ছিল না, বলতো যে এমনি খুব আমাকে আদর করতো। হ্যাঁ, আমি একটু ওই গানটার প্রতি বেশি ঝুঁকেছিলাম, পড়ালেখাটা গোল্লাই গেছে ওই মুহূর্তে। এই জেদেই স্যারে যে এত করে বলি খোকন তুই লেখাপড়া করার সময় তুই সূর্যের দিকে তাকিয়ে থাকবি, আমার চোখ দিয়ে পানি পড়তো কিন্তু স্যার মানতো না, কিন্তু তাকিয়ে থাকা লাগবে। এই জিনিসটা আমি আসলে মানতে পারিনি, আর ছোট মানুষ আমি বইটা অমনি প্রায় 7-8 মিনিট তাকিয়ে থাকার পরে দেখা গেল আমি আর হাত কাঁপতেছে আমার। হুম
হুম,
হাত কাঁপার পরে তখন বইগুলা ওখানে ফালাই দিয়ে আমি স্যারকে ছোটবেলার যে বকা ঝকা থাকে সেই বকা ঝকা দিয়ে আমি বাড়ি থেকে বাড়িতে ফিরে আসি। আব্বা তো নাসের বান্দা, আব্বা তো মানতে রাজি না, হ্যাঁ তুই স্কুল থেকে আসলা কেন? বাড়িতে আসলাম, আমাদের ওই স্কুল থেকে, ওই স্কুল আর গেলাম না আমি, মোজাটা জিপি স্কুল, শ্যামগঞ্জকারিগরি বাজারের পাশে একটা স্কুল আছে সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেটাও সেখানে ভর্তি হলাম।
আচ্ছা,
ওখানে পাইলাম যে একটা সঙ্গীত শিক্ষক, তখন উনি আগে থেকে সঙ্গীত করেন, নজরুল সঙ্গীত চর্চা করতেন, অনেক ভালো গান তিনি, হুমায়ুন স্যার। তো হুমায়ুন স্যার আমাকে সাদর গ্রহণ করলেন, আস্তে আস্তে গান শুনলেন, শোনার পরে আমি ওখান থেকে 4 বছরও আমার গানের ততটা বিকাশ পাইনি। স্কুলে বাৎসরিক অনুষ্ঠান হয়, মানে বিচিত্র অনুষ্ঠান যেটা বলে, তো এই বিচিত্র অনুষ্ঠানে তো আমাকে হুমায়ুন স্যার যেটা করলেন যে খোকন এক কাজ কর, তুই তো প্রাইমারিতে পড়স, তারপর চল যাই তোর গান আজকে গাবি হাই স্কুলে। আমাকে সঙ্গে করে নিয়ে আসলেন, আনার পরে দেখলাম যে রিহার্সাল চলতেছে সবাই বড়রা, আমি প্রাইমারিতে, তো ওনারা গান গাইলো, গান গাওয়ার পরে আমার একটা গান গাইলাম। তখন ওই মুহূর্তে কাজল ভাই যে আছে কৌতুক অভিনেতা, কাজল ভাইয়ের একটা গান আসলো, একটু গাই।
জি জি,
চাহেলা কারে তুম পূজা তিরত কারো হাজার দিন দুখী কো ঠুকরায়া তো সবকো ছায় বেকার। এই গানটা তখন এটা হিন্দির মধ্যে বাংলা মিক্স ছিল, খুব মজার একটা গান। এরপর আর চেষ্টাও করি নাই, ছোটবেলায় আজ এই গানটা গাইলে মনে হয় আজ থেকে প্রায় 21 বছর পর।
আচ্ছা, ওকে ওকে, হঠাৎ করে মনে পড়ে গেল,
হঠাৎ করে মনে পড়ে গেল এই গানটা দিয়ে আমার জীবনের শুরু, ওই হাই স্কুলের ওই অনুষ্ঠান দিয়ে। তো রঞ্জু ভাই এবং হুমায়ুন স্যার আমার এই গানটা আগেই প্র্যাকটিস করলো যে খোকন গা তো দেখি, গাওয়ার পরে খোকন চলবে, চলো যাই। আসলাম, সবাই গান গেলো, গান গাওয়ার পরে ওই স্যারদের, হাই স্কুলের স্যারদের, ওই হুমায়ুন স্যার একটা প্রস্তাবনা রাখলেন যে ওই খোকনকে নিয়ে আসছি, যদি আপনাদের স্কুলে নিয়ম নাই বাইরের শিল্পীর, কিন্তু ছেলেরা ভালো গায় দেখেন। তো যেহেতু হুমায়ুন স্যার ওখানে হারমোনিয়ামের দায়িত্বে আছেন, রঞ্জু ভাই হারমোনিয়ামের দায়িত্বে আছেন, এখন ওনাদের কথা তো ফেলতে পারেন না। পরে আমি সবার শেষে আমি গানটা গাইলাম এবং আমার এক গানে পুরো সাররা সহ, মানে রিহার্সালের মধ্যে ব্যাপক হাততালি, কে নাচতে পারে নাচতেছে, বিশেষ করে স্বপন স্যার কোমর দুলাই নাচতেন আমার গানে গানে, স্বপন স্যার নাচলেন। নাচার পরে তখন সবাই বাহাবা দিল যে হাততালি দিয়ে সবাই শেষে বলতে খোকন বাবা তুমি এই গানটা আমারও যেন অনুষ্ঠানে অবশ্যই গাবা। পরে সেই অনুষ্ঠানে ওই গানটা গাইলাম, গায়ে আমি সবার সেরা হইলাম, ফার্স্ট হইলাম।
বাহ,
ফার্স্ট হওয়ার পরে এই তো আমার গানের জন্যে, এমনি নাচিনি বলে তার মধ্যে ঢোলের বাড়ি, আমার তো ব্যাপক আগ্রহ জন্মায় গেল। স্যাররা আমাকে ব্যাপক উৎসাহিত করলেন, স্যাররা বললেন যে খোকন তুমি, বিশেষ করে হুমায়ুন স্যার স্কুলে যাওয়ার পরে আমাকে বলেন ডাক দিয়ে, অফিসে ডাক দিয়ে নিয়ে, খোকন এক কাজ কর, তোর কণ্ঠ ভালো আর এত অল্প বয়সে তাল জ্ঞান অত মানুষের থাকে না, তোর তালও ভালো কণ্ঠ ভালো, তুই একটা একাডেমিতে ভর্তি হ। হ্যাঁ, ভর্তি হ।
কোন ক্লাসে পড়েন তখন আপনি?
তখন আমি ক্লাস 4-এ পড়ি।
ক্লাস 4-এ পড়েন?
হ্যাঁ, 4 থেকে 5 ওঠাই এই টাইমের এই ঘটনা। এরপর স্যার যখন আমাকে বললেন তুই একটা একাডেমিতে ভর্তি হ, আমি স্যারের কথা সঙ্গে সঙ্গে পরের দিনই স্যার আমি ভর্তি হবো, হ ভর্তি হ। আমি তখন আমাদের এলাকার মধ্যে কোনো সাংস্কৃতিক একাডেমি নাই, সরিষাবাড়ি সাংস্কৃতিক সংসদ নামে একটা সংগঠন ওই মুহূর্তে ছিল, এখনো আছে, আমার যোগাযোগ নাই এখন। তো ওই একাডেমির শিক্ষক ছিলেন আজকের শামসুদ্দিন স্যার।
আচ্ছা,
শামসুদ্দিন স্যার একটা হাই স্কুলে এখন আছেন। তো ওই শামসুদ্দিন স্যারে আমি গেলাম, কেউ আমি তো কাউরে চিনি না, একটা সাইকেল ছিল আমাদের ভাঙ্গা, তো সেই সাইকেলটা নিয়ে আমি ওই স্কুলে, গানের স্কুলে গেলাম, যাই দেখি কেউ নাই, কিন্তু আমি বসে রইলাম। বসে থাকার পরে একজন আসলেন, আসার পরে কি ভাই কারা চান, যে ভাই আমি তো গান শিখবো, ভর্তি হইতে আসছি, আজকে তো ক্লাস না, আপনি এক কাজ করেন আগামী 2 সপ্তাহে আসেন। তার মানে আমার বাড়ি থেকে শৈশবাড়ির দূরত্ব হলো 11 কিলো, আমি 11 কিলো সাইকেল ঠেলে গেলাম, সাইকেল ঠেলে আবার বাড়িতে চলে আসলাম। সেদিন বৃহস্পতিবারও না শুক্রবারও না আমার বার্তা মনে নাই, পরে পরের বৃহস্পতিবারে গেলাম।
আচ্ছা,
যাওয়ার পরে একাডেমিতে ভর্তি হলাম, স্যারের সাথে শামসুদ্দিন স্যার আমার কণ্ঠ শুনলেন, গান শুনলেন, শোনার পরে খোকন বাবা তুমি গান করো, তুমি ভালো করবা।
আচ্ছা,
স্যারেও আমাকে উৎসাহিত করলেন, প্রথম প্রথমেই করুণার কাছে শিখলাম, ওনার কাছে শেখার পরে আসলাম শৈশবাড়ি আরেকটা সংগঠনে, সাংস্কৃতিক একাডেমিতে, এটা চম্পাকুলি হল সংলগ্ন।
এই যে আপনি কাজগুলো করছেন তখন বাসায় কিগুলো জানেন নাকি বাসা থেকে গোপন করে করে?
এটা বাড়িতে শুধু আম্মাকে আর আব্বাকে বলতাম।
আচ্ছা,
কিন্তু তারা না করতেন, খালি আম্মা বলতেন ইয়াল্লা ইয়াল্লা খুকুন কি করতেছো, বাড়ির কেউ মানবো না, বাড়ির কেউ মানবো না। আম্মা খুব একটু ভয় পেতেছিল, কিন্তু আমার যে চাওয়াটা এটা আব্বা আম্মা খুব বুঝতে পারতেছে যে খুকুনের
কাছে আটকানো যাবে না,
না, এবং আব্বা আম্মাও চাচ্ছে না আটকাতে, কিন্তু পারিপার্শ্বিকতার কারণে, সমাজের চাপের কারণে তারা একটু পিছু টান আছে, তাদের
একটু মনে মনে ভয় কাজ করছে,
একটু মনে মনে ভয় কাজ করছে। পরে শৈশবাড়ি আমাদের আমার আরেকটা শিক্ষক আসলেন, শেখ শহীদুল ইসলাম, তার বাড়ি সিরাজগঞ্জ, উনি ইন্তেকাল করেছেন, ওনার কাছে দীর্ঘদিন গান শিখলাম, একটা আমার 3 বছর ওই মুহূর্তে। তো ওনার কাছে যতগুলা ছাত্রছাত্রী বের হয়েছে আসতে গেছে, তার মধ্যে আমার সাথে দূর থেকে কেউ আর গান শিখতে যেত না, এবং আমি একটা ক্লাসও মিস করতাম না। আর দেখা যেত যে উনি আমাকে বলতেন খোকন তুমি যে পরিশ্রম করতেছো গানের জন্য, এত দূর থেকে বাবা কেউ আসে না। আমি দেখতাম যে বৃহস্পতিবার, তখন তো মোবাইল ছিল না, বৃহস্পতিবারে গেছি, 5 দিন পরে বৃহস্পতিবার আসলো, গেলাম দরজার মধ্যে তালা ঝুলে রয়েছে, স্যার নেই। আশপাশে জিজ্ঞেস করতাম স্যার কই, স্যার বাড়িতে গেছে অথবা ঢাকা গেছে অথবা যে কোনো কাজে গেছেন। আমি হয়তো বসে থাকতাম, বসে রয়েছে থাকি রাত্রি সন্ধ্যা পর্যন্ত দেখতাম যে আসেন কিনা, নাই। পরে আমি আবার চলে আসতাম, পরের দিন আবার যেতাম, কারণ ছোট মনে হচ্ছে থাকবো, থাকার জায়গা নেই আমার। পরের দিন সকাল 8টা থেকে ক্লাস ছিল শুক্রবার, আবার সেই 6টা থেকে আমি রওনা দিতাম, সকালবেলা উঠে চলে যেতাম। এভাবে প্রায় 3 বছর আমি তার স্যারের কাছে ছিলাম, থাকার পরে গান শেখার পরে, এই 3 বছরের মধ্যে যখন 1 বছর আমার পার হলো, মোটামুটি হারমোনিয়াম বাজানটা আমার কিছুটা আয়ত্তে চলে আসছে। বিশেষ করে যখন আমার স্যাররা কিন্তু ওই আগেই গান দেন না, হারমোনিয়ামে গান তুলে দেন না, এমনি স্যার গ্রামের মধ্যে রাখেন,
রাইট?
হ্যাঁ, আমি স্যারকে বলতাম স্যার একটা গান তুলে দেন না, কিন্তু স্যার দিত না। দেখা যেত যে আমি বাড়িতে চেষ্টা করে করে একাই আমার অনেকটা আয়ত্ত ছিল আসতে, কিন্তু স্যারের সামনে বাজাইলে স্যার মাইন্ড করতো, স্যারের সামনে আমি বাজাইতাম না। পরে যখন অনুষ্ঠান কালীবীর স্কুলে 6 উঠলাম, এখন তো আবার অনুষ্ঠান শুরু হবে, তো বাইরে বাইরে জানলাম যে স্যাররা বলতেছে খোকন তোমার তো অনুষ্ঠান আবার চলে আসলো, সামনে আর 1 মাস আছে, 1 মাস পরে তুমি গান গাওয়া। তখন 1 মাস আগে আমি আমার শহীদ স্যারকে বললাম স্যার স্যার আমার একটা গান তুলে দেন না, আমি যেন বাজাই গাইতে পারি। পরে স্যার না করতেন, তারপরেও যেহেতু অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের জন্য আর দূর থেকে আসি, সবকিছু মিলিয়ে স্যার আমাকে বললো ঠিক আছে তোমাকে একটা গান তুলে দিমো। তখন একটা গান তুলে দিলেন, ইব্রাহিমের একটা গান, আমার ভালোবাসা তোমার প্রতি রইল। এই গানটা তখন বহুল জনপ্রিয় একটা হিট গান, এই মুহূর্তে
গান বাংলার অত্যন্ত জনপ্রিয়।
হ্যাঁ, ইব্রাহিম মরমী কণ্ঠশিল্পী ইব্রাহিমের গান, ওনার ওই গান ক্যাসেটে 10টা না 12টা গান ছিল, সবকটা গানই আমি করতাম, নিয়মিত করতাম ওই মুহূর্তে। তো এই গানটা আমাকে স্যার আমাকে বললো কি গান করবো, আমি স্যার ইব্রাহিমের যে আমার ভালোবাসা তোমার প্রতি রইল, স্যার এই গান আমার ভালো লাগে। স্যার আবার এই গানটা দিয়ে আমাকে খুব ইয়ে করতো যে তুমি ক্লাস 6 পড়ো, কেবল তুমি আমার ভালোবাসা তোমার প্রতি রইল, এই গান গাও, তুমি এই অন্য ধরনের গান গাও।
আচ্ছা,
আমি স্যার এই গানটা ভালো লাগে। তো ওখানে হক তরফদার মামা ছিলেন এবং ছায়া দিদি, আজকে উনি ওনারা হাল ধরেছেন এই সংগঠনের, ওনারা বলতেন থাক গা পোলাবান মানুষ, গাইতে যেতে সরে যেতে ভালো গাইতে পারে, ওইটাই দিয়ে দেন। তো ওনাদের কথায় এবং আমার অনুরোধে স্যার আমাকে গানটা তুলে দিলেন। দেওয়ার পরে এই গানটা আমার স্কুলে বাজায় গেলাম, বাজায় গেলে তো হুমায়ুন স্যার জানেই যে আমি বাজাইতে পারি, রঞ্জু ভাইও জানে। পরে মাঝে মধ্যে দেখা যেত ওই স্কুলের অনুষ্ঠানের হারমোনিয়াম মাঝে মধ্যে আমিও বাজাইতাম, ওই ছাত্র ছাত্রীদের যারা গান করতো হুমায়ুন স্যার আমাকে যে বাজাইতো, খুব অতি বাজা। এখন এটা তো স্কুলের ভিতরে বাজাইতাম প্র্যাকটিসে। তো যেদিন অনুষ্ঠান, মূল অনুষ্ঠান, আমার আব্বা আম্মা তো আমাকে একটা হারমোনিয়াম কিনে দিয়েছেন, কিন্তু হারমোনিয়ামটা আমার জ্যাঠার বাড়ি, নুরুল জ্যাঠা, ওনার বাড়ি চরের মধ্যে, একটু আমাদের বাড়ি ছেড়ে, মানে ওখানে বাড়িতে গান গাইলে এই বাড়িতে শোনা যায় না।
আচ্ছা,
হারমোনিয়াম নিয়ে করতাম কি, সকালবেলা চলে যেতাম আমাদের বাড়ি, বাজাইতাম না আমি হারমোনিয়াম, বাজাইতে দিত না। ওই জ্যাঠার বাহির বাড়িতে, বাড়ির মধ্যে ওনারা ঘুমাইতেছে, আমার তো বাজাইতে দিব না। তো ওনার বাহির বাড়ি যাই হারমোনিয়াম বাজাইতাম। বাজানোর পরে আস্তে 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 বেশ হারমোনিয়াম আয়ত্তে এসে বলল। তো স্কুলে যখন অনুষ্ঠান হলো, সেই অনুষ্ঠানে আমি যারা ভালো গায় তাদের বলে নাকি একটু পরে দেয়।
জি,
আমাকে দেখা গেল শেষে দুই তিনজনের আগে আমাকে দেওয়া হইল। দেওয়ার পরে আমি হারমোনিয়ামটা বাজায় গান গেলাম। আমাদের গ্রামের অনুষ্ঠান, ওই স্কুলে প্রচুর দর্শক হয় এখনো। একটা অনুষ্ঠান হইলে, বিশেষ করে গানের অনুষ্ঠান হইলে প্রচুর দর্শক হয়, লোক জায়গা দেওয়া থাকে, জায়গার জায়গা থাকে লোক দাঁড়ানোর জন্য।
জি,
তো সেই অনুষ্ঠানে যখন আমি হারমোনিয়াম বাজায় গান গেলাম, তখন ওই রাস্তা দিয়ে আমার দেখেন এই যে শুরু হইতেছে আমার জীবনের গানের যুদ্ধ। আমার ছাত্তার জেঠা, উনি মৌলানা ছিলেন, ইন্তেকাল করেছেন। আমাদের মাঝখানে একটা ঘর, তার উত্তর পাশের ঘরটা ছাত্তার জেঠার। তো এই ছাত্তার জেঠা মানে আরো মানে ধর্ম ভীরু লোক,
রক্ষণশীল ছিলেন।
জি, তো ছাত্তার জেঠা মৌলানা, এবং উনি ছিলেন হইল লোটাবর একটা হাই স্কুলের ধর্মীয় বিষয়ের শিক্ষক।
জি,
তো উনার বেলা চারটের সময় স্কুল ছুটি হয়েছে, উনি ওই রাস্তা দিয়ে বাড়ি ফিরতে হয়। তো বাড়ি ফিরতেছে, যদিও গান শোনে না, কিন্তু দেখতেছে সারা তালে তালে আমি হারমোনিয়াম বাজায় গান গাইতেছি। এই জিনিসটা তো জেঠা সঙ্গে সঙ্গে সাইকেল থেকে নাইমে বেশ কিছুক্ষণ দেখছে আমার পুরো গানটা শুনছে, শুইনে বাড়িতে আসছেন। আসার পরে তো আমার বাড়িতে যা করার, বাড়িতে সবাইকে জানানো, ছাত্তার জেঠা আমার আব্বাকে, হ্যাঁ তোর পুরা গান গেলো, কেমনে হারমোনিয়াম বাজানো শিখলো? একটা হারমোনিয়াম বাজাইতে তো দুই একদিনের কাজ না, এই হারমোনিয়াম কেমনে শিখলো তুই জানস? পরে আব্বা বলতেছে, আব্বার বড় ছিল যেহেতু, ভাই আমি কি করবো, খুগুন মানে না আমরা মেলা না করছি, কিন্তু চুরি করে কই যায় ভর্তি হয়ে শিখছে আমরা জানি না। পরে যাই হোক, আমি ওই রাত্রে আমি শুইলাম, ঘুমাইলাম বাড়ি থেকে। যখন আমি প্রথম পুরস্কারটা আমাকে দেওয়া হলো স্কুল থেকে, পুরস্কারটা নিয়ে আমি বাড়িতে আসলাম। আসার পরে আমার ওই মুহূর্তে প্রথম পুরস্কার কি, আমাকে একটা প্লেট দেওয়া হয়েছিল, ওইটি প্রথম পুরস্কার, ওইটি দেওয়া হতো স্কুলে, থালা বাটি প্লেট। তো বাড়িতে আসার পরে রাত্রেই তো আমার কিছুটা কানে চলে আসছে, আব্বা আমাকে বলছে, বাবা সর্বনাশ কি তোমার যারা তো বাড়ি সবাই জানাইছে এটা কি হয়, তো রাত্রে আর কিছু হইল না। আমি ভাবলাম তাহলে কিছুই হবে না। রাত্রে শুইলাম, শোয়ার পরে সকালবেলা দেখি বাড়ির মধ্যে মানুষ,
মানে কি আপনারা সবাই কি একান্নবর্তী পরিবার ছিলেন, যৌথ পরিবার ছিলেন?
যৌথ মানে ওই গ্রামের বাড়িতে তো লাইনে মানে
বাড়ি একসাথে
একসাথে, হ্যাঁ জি। তো প্রত্যেকটা উঠান এক, ঘর এক লাইনে উঠান, মানে এই উঠানে দাঁড়াইলে দাঁড়াইলে আপনি পিছু ওই শেষের ঘর দেখতে পারতেন, কথা বলতে পারতেন, মাঝখানে কোনো পার্টিশন নেই। তো সকালবেলা ঘুম থেকে আমার ছোট বোন জেসমিন, ও আমাকে ডেকে তুললো, ও তখন অনেক ছোট, আমাকে ডেকে তুললো, ভাই ভাই উঠেন দেন, বাড়ির মধ্যে কত মানুষ, আমি তো ঘুমাইতেছি ঘুমাইতেছি। উঠে আসলাম চোখ ডলতে ডলতে, পরে বাড়ির মধ্যে আসলাম, কে জানি আমার বললো যে ওই যে শিল্পী আইছে। বাড়ির মধ্যে আসার আসার পরে বাড়ির মধ্যে আমাদের চাচা জেঠারা বসছেন, আমাকে বললো, ওই তুই গান শিখলি কই থেকে? আর এই গানের পিছনে তরে যোগান দিল গেরাক। এখন আমি বুঝতেছি যে এখান থেকে আমার আব্বা আমার উপরে একটা হয়তো চাপ আসতে পারে। তখন আমি বললাম যে আমি গান শিখছি আমার প্রাইভেটের টাকা দিয়ে, আসলেই সত্য। আর আমি চুরি করে গান শিখছি, আব্বা আম্মা জানেও না।
মানে আপনি সব নিজের দোষ নিজের কাঁধে তুলে নিলেন,
সমস্তটা আমি কাঁধে তুলে নিলাম। যদি আমি শিখতে পড়ি, আমি আমার তো ইনকামের কোনো সোর্স নেই, আমি হারমোনিয়াম পাইলাম কই থেকে, আব্বা না দিলে?
রাইট,
হ্যাঁ। কিন্তু তারপরে আমি বললাম যে আমাকে স্যাররা আমাকে হেল্প করছেন, স্যাররা আমার সবকিছু সংগ্রহ করে দিয়েছেন। পরে আমাকে জিজ্ঞেস করা হলো, তুই গান গাছ বাজনা বাদ দিবি কিনা সবার সামনে? আমি বললাম যে আমি বাংলাদেশে থাকলে যে আমি গান বাদ দিব না। হ্যাঁ, যদিও ছোট ছিলাম কিন্তু ওই মুহূর্তে সাহসটা চলে আসলো, আমি মনে গান বাদ দিতে পারবো না। পরে বলতো যে বললো, ওই মুহূর্তে বললো যে তাহলে কাজ কর, আব্বারে বললো এবারে তোর পোলারে ইয়ে কর বিদেশ পাড়া। হ্যাঁ, আর বিদেশ পাড়াবি পাড়াবি অন্য কোনো দেশে না, ও যেটুক পাপ করছে ওইটুক হলে সুদের যাইয়া এটা হলো হস করে ওই পাপ মোচন করে দিয়ে যাবো সুদের পাড়া। তো আমার আব্বা দোকানের পাশাপাশি ভালো ব্যবসা করতেন। ওই মুহূর্তে আমার আব্বা সব আমার গ্রামে বেশ টাকার লোক ছিলেন, সারের ব্যবসা করতেন। ওই মুহূর্তে কিন্তু সরকারের অধীনে সার ছিল না, এখন তো সরকারের অধীনে। ওই মুহূর্তে আমার আব্বা সারের ব্যবসা করতেন এবং তেলের দামের ব্যবসা করতেন। হ্যাঁ, আমার আব্বার কাছে প্রত্যেক সময় ওই মুহূর্তের দুই আড়াই লাখ তিন লাখ টাকা ওই মুহূর্তে অলওয়েজ থাকতো। বিশেষ করে ডানোর কাতি যে থাকে না, আগে কিন্তু ডানোর কাতে বড় কাতি ছিল, ওই কাতি বোধাই টাকা আমার চোখে দেখা। আমার আব্বার মাঝখানে আরেকটা মজার ব্যাপার হলো, আমার আব্বা আমাকে দিয়ে রাত বারোটা একটার দিকে টাকা হিসেব করাইতো। খুকুন খুকুন বাবা উঠতো, ওই টাকাগুলো হিসেব করি। আমি আব্বা আর আম্মা তিনজন শালার মধ্যে বসে বসে টাকা হিসেব করতাম। এখন আমার কথা হইলো যে ঢাকার শহর কি ঢাকার শহর দেখ পারলাম। পরে ওই শালার ভিতর থেকে সরি শালার উপরে তো বসছি সারের শালা, এখন আব্বা ওই টাকা হিসেব করতে করতে আব্বা কইতে যে তুমি টাকা হিসেব করতে থাকো, মানে হিসেব না ভাস করে তো আমার একশো টাকার
একশো টাকা সোজা করতে থাকো।
হ্যাঁ, একশো টাকা গুলো তুমি একখানে করো, পঞ্চাশ টাকা নোট গুলা তুমি একখানে করো, আর আগের পাঁচশো টাকা তো অনেক বড় ছিল, আমি পাঁচশো টাকা গুলা বড় একখানে করতাম। তো করতে করতে আমি আব্বা যখন বাইরে চলে গেল, আম্মাকে আমি ঘুমাই গে তোমরা হিসেব করো, আম্মা ঘুমাইলো আব্বা বাইরে চলে গেলো। এই ফাঁকে করলাম কি, পাঁচশো টাকার একটা কস দুই তিনটা কস একসাথে করে শালার ভিতরে আমার পাশার তলে ঢুকাই ফেলাইলাম। ঢুকানোর পরে আমি তো ওই যে এটা স্কুল প্রাইমারি স্কুলের সময় ঢুকানোর পরে পরে যখন আব্বা টাকা হিসেব করা শেষ, আমার কাছে বাবা উঠো উঠো, আমি আর উঠি না, আর আমার পাশার তলে টেকা আমি উঠি কেমনে। পরে আব্বা বামনে জাঙ্গা আমি শালা তুলতেছি জানা, পরে আব্বা উঠলো আমি সালা সহ নিয়ে পরে সকালবেলা টাকা হিসাব করলাম না, আমি সাতাশ হাজার টাকা এই মুহূর্তে
সাতাশ হাজার টাকা
আমি চুরি করছি। পরে এই টাকা নিয়ে ঢাকায় চলে আসলাম, একজনের সাথে
ঢাকায় চলে আসার গল্প না আমরা একটু পরে আসবো, কিন্তু ওই বিচারের কি দাঁড়ালো আমরা সেটা।
আচ্ছা জি, তো ওই বিচারে শেষ পর্যন্ত আমার যে সিদ্ধান্ত হলো যে তুই বিদেশ চলে যা, আমরা তো বিদেশ পাঠান কোনো সমস্যা নেই, কিন্তু আমি গান বাদ দিব না।
এটা কি বিচারের আগে না পরে ঢাকায় চলে আসার ঘটনাটা?
এটা ঢাকায় চলে আসা অনেক আগে,
অনেক আগে ঘটনা,
অনেক আগে ঘটনা।
ঢাকা আসলে দেখার জন্য, মানে ঢাকা দেখে তারপরে চলে গেছে।
জি জি জি,
ওকে। হ্যাঁ, তো বলুন তারপরে বিচারে কি হলো?
এরপরে আমাকে সুযোগ দেওয়া হলো যে তুই এটা করবি না।
তো বিদেশ আপনি যাবেন কিভাবে, তখন আপনি কোন ক্লাসে পড়েন?
আমি তখন ক্লাস সিক্সে পড়ি, কিন্তু বিদেশ ওই মুহূর্তে তারা হুজুক তুললো বিদেশ চলে যা।
আচ্ছা আচ্ছা,
কিন্তু আমার ওই মুহূর্তে যাওয়া হলো না। মাঝখানে বেশ কিছুদিন স্টপ গেল, স্টপ দেওয়ার পরে
এখানে কিসের স্টপ,
মানে আমার ফ্লাশিং দিচ্ছি না গানের।
আচ্ছা, মানে গান গান অফ
না।
আচ্ছা,
এরপরে যখন আমি ক্লাস টেনে উঠলাম, টেনে উঠার পরে আমার গান পুরো দমে, যেখানে সেখানে একটা অনুষ্ঠান নিলে আমি চলে যাই, এটা নিয়ে এক পর্যায়ে আবার সোচ্চার হইলেন সবাই যে না এইভাবে চলতে যাওয়া যাবে না। খোকন আমাদের মুন্সিবাড়ির মান সম্মান ডোবায় ফেলাইলো। হ্যাঁ, খোকনের একটা কিছু করো। পরে আব্বাকে বলা হলো তুই তাহলে এক কাজ কর, কি করবি বিদেশ পাড়া পোলারে। পরে আমার আব্বার অবস্থা ওই মতো ভালো ছিল যেটা বলছিলাম।
জি,
পরে আমরা দুই ভাই, আমার বড়রা আর আমারে, চিন্তা করলো তাহলে এক কাজ করি, আর খোকন একলা যায় কি করব, ছোট মানুষ, তাহলে বড়রা সহ পাঠাই। গ্রামে ওই মুহূর্তে দেখা গেল যে বিদেশের মুখ কথা খালি মুখ দিয়ে আনলে হইল, আদম এসে বাড়ির সামনে হাজির। সুলতান আদম আয়সা হাজির হইল।
আদম বলতে আদম ব্যবসায়ী, আসলে আদম আসলে মানুষ কে বোঝায়,
আদম ব্যাপারী,
মানুষের ব্যাপারী,
বিদেশের লোক পাঠাবে। তো আয়সা বলা হইল যে পানা, ওই আদম আদম ব্যাপারী সহজে গেলে পানা কাকা, উনি সব আমার আব্বার এসে বললেন তাহলে কাজ করো, তোমার পোলারে ওই যে সুলতান বিদেশ পাঠায় ওর কাছে পাঠাও। ওই মুহূর্তে বাংলাদেশের দুই লাখ আড়াই লাখ টাকা লাগে,
প্রচুর টাকা।
হ্যাঁ, পরে আমরা দুই ভাইয়ের জন্য চার লাখ পঞ্চান্ন হাজার টাকা, আমার আব্বার সমস্ত ব্যবসার টাকা।
মাই গুডনেস,
আব্বার চিন্তা ছিল যে দুইটা ছেলে যদি বিদেশ যায়, আব্বার মাথায় কাজ করছে যে ভালো ইনকাম করবে, অন্তত বড়রা তো ভালো কাম করবো। হ্যাঁ, ছোটটা হয়তো জিডি করে করুক গা। আদম ব্যাপারীর সাথে আমরা রওনা দিলাম আমার স্কুলের। ওই মুহূর্ত থেকে আমার যেটা আজকে প্রকাশ করতে হচ্ছে, আমার এসএসসি পরীক্ষা দেওয়া হলো না।
প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নেব। আপনারা শুনছেন খোকনের জীবনের গল্প ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আর জি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে। জীবন যুদ্ধের যে যুদ্ধে আমরা নামছি মাত্র, সেটা শুধুই নামা, কিন্তু এই যুদ্ধ কত বড় হয়েছে
এবং এই মানুষটি আজকে কোথায় দাঁড়িয়ে আছেন সেই গল্প আপনাকে অনেক অনেক বেশি অবাক করবে। মাত্র চার মিনিটের ছোট্ট একটা বিরতি। যারা রমজানের এই রোজা রেখে ক্লান্তি নিয়ে আজকে আমাদের এই অনুষ্ঠানের সঙ্গে আছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা, দোয়া থাকছে, ভালোবাসা থাকছে আমাদের সঙ্গে থাকার জন্য। মাত্র চার মিনিটের ছোট্ট একটা বিরতির পর আমরা আবারও ফিরে আসবো। আর আজকের এই অতিথিকে দেখার জন্য আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj। পেজটি আছে আরজে কিবরিয়া নামে। অ্যান্ড প্লিজ লাইক দিস পেজ। লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি আমার এই অনুষ্ঠানটির মেম্বার হয়ে যাবেন। ফিরছি ঠিক চার মিনিট পর।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920 ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। Close up presents Hello 8920 Close up, the closer the better.
চার মিনিট পর প্রিয় শ্রোতা আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আরজে কিবরিয়া রয়েছি আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও FM 89.2। আজকে এখানে খোকনের জীবনের গল্প আমরা এখানে প্রচার করছি। জামালপুরের অধিবাসী কিন্তু এখন আর তিনি জামালপুরে থাকেন না, জামালপুর জেলার খোকন। যাই হোক, তার কাছে আমরা আবারও ফিরছি। জি খোকন ভাই, আমরা যেখানটাতে ছিলাম আপনি বললেন যে প্রায় 4.5 লক্ষ টাকা আপনার আদম ব্যাপারে হাতে দিয়ে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হয়েছেন।
আমাকে আদম বাড়ি থেকে নিয়ে আসলেন, সেই কি কান্নাকাটি গ্রামের বাড়ি থেকে। ও এর মধ্যে আমাকে বাড়িতে টাকা নিল কিন্তু দুইজনেরই, কিন্তু আমার আব্বাকে বলা হইলো যে আগে খোকন যাক, পরে হইলো হারুন রে পাঠাই। আমার বড় ভাই নাম মোহাম্মদ হারুনুর রশিদ, আগে খোকন যাক, দুই সপ্তাহ পরে আমি হারুনকে পাঠাবো। একসাথে ওকে পাঠানো যাচ্ছে না, কিন্তু ওরা একই সাথে থাকবে, একই কাজ করবে তারা।
আচ্ছা,
এরপরে কিন্তু আমার সাথে সফর সঙ্গী হিসেবে আরো সাতজন ছিল। সাতজনের মধ্যে যার কথা না বললেই নয়, আজকে আমি গভীর ভাবে স্মরণ করছি, কালা শামসুল কাকা, আমাদের বাড়ির উত্তর পাশে বাড়ি। উনি আমার বাবার বয়সের কিন্তু বড়, আমার আব্বারও বড়। তো উনার সাথে যখন আমি ওই আমাকে ব্যাগ এন্ড ব্যাগেজ মানে বাড়ির যা যা লাগে আমার প্রয়োজনে সব কিছু কেনাকাটা কইরে আমার ব্যাগের মধ্যে উঠাই দেওয়া হইলো, বাড়ি থেকে আমার আসার যে কান্না এটা আর বলার অপেক্ষা।
কারণ আপনি কান্দলেন নাকি লোকজন কাঁদছে?
আমিও কান্দছি, বাড়ির মানুষের কথা জিজ্ঞেস করে আমার আব্বা আম্মা বেশি কান্দছে আরো। এত ছোট বয়সে আমি বিদেশ যাচ্ছি, বাড়ি থেকে আসলাম, আইসা আমাকে রাখা হইলো কোথায়, তেজগা রেল স্টেশনের কাছে, নামটা মনে আছে, তেজগা বোর্ডিং নামে একটা জায়গা আছে কলার আরদের সাথে। এই তেজগা বোর্ডিং আমাকে এবং শামসুল কাকা আমরা দুজন এক রুমে থাকি, আর বাকিরা কোথায় রাখলো আমরা জানি না। আমরা যেদিন একসাথে থাকি, আমাদের দুই দিন পরে ফ্লাইট হওয়ার কথা।
জি,
যখন ফ্লাইটের টাইম আইলো, ওই মুহূর্তে দেশে একটা প্রচারণা ছিল যে গলাকাটা ভিসা, গলাকাটা ভিসা মানে বিদেশ পাঠায় খালি কোন রকম পাঠাবো, ওইটা আবার বাংলাদেশ কাজ পাবো না, বাংলাদেশে ফেরত এসে পড়ানো লাগবো, এরকম একটা ভিসা। আমাকে যখন ওই কাকার সাথে আমি থাকতাম, দেখা যেত আমাকে খালি লোভ দেখাইতো যে খুকন পরশু দিন ফ্লাইট হবে, পরশু দিন ফ্লাইট হইতো, ফ্লাইটের টাইমে এই 10 মিনিট আগে আসতো, আইসে তাড়াহুড়া করে খুকন বাবা তোমার জন্য তো চেষ্টা করছি কিন্তু ফ্লাইটে বিমানের সিট পাইনি, বিমানে সিট পাওয়া গেল না, তোমাকে আবার এক সপ্তাহ পরে তোমার ফ্লাইট, তাহলে তুমি এই টাইমে কি করবা? আগে আগে তাহলে আমি কি করবো, বাড়ির যা কাজ নেই, তুমি এখানে থাকো, এখানে খাও। আচ্ছা এখানে থাকলাম, ঠিক আছে থাকেন, থাকি। একে একে যখন এক দেড় মাস পার হয়ে গেল, তখন দেখলাম যে অনিশ্চয়তা, আমাকে আর বিদেশ পাঠাবে পারবে না। বিশেষ করে আমার শামসুল কাকা আমার বলতেছে বাবা 10 দিনকে তো আমি করিই না, কিন্তু আমি যে জমি জমা দিচ্ছে টাকা দিলাম আমার কি হবে। ওনার চিন্তায় চিন্তা উনি খালি কান্না করে আমার সামনে। আড়াই মাস পার হয়ে গেল, এই আড়াই মাসের মধ্যে দেখা গেল যে দেড় মাস পরে আমাদের ওখানে তালা দিয়ে রাখতো বাইরে, আমাদের খাবার দিতে হইলো কোন রকমে, খালি আইসে আদম ব্যাপারে এসে আমাদের ওই দরজাটা খুলে উনি উনার প্রয়োজনে খুলে এটা খান, আমরা আসতেছি, কোনো ডিস্টার্ব করবেন না, নড়াচড়া করবেন না,
এরকম ব্যবহার হয়ে গেল,
এরকম ব্যবহার হয়ে গেল। এক পর্যায়ে উনি আমাদের বাড়ি যেতে দিবে না, সুলতান আমাকে বাড়ি যেতে দিবে না, বাড়িতে গেলে তো সব ফ্লাশিং হয়ে যাবে, টাকা ফেরত দেওয়া লাগবে, এখন পর্যন্ত এরা বাংলাদেশে রয়েছে। একদিন আদম ব্যাপারীতে বলা হইলো যে শামসুল কাকা বললো যে আমাদের একবার ভাইরা বাড়তে তোরা আমরা কিছুই কমো না, আমরা একটু ঘুরে ঘিরে আসি, বুঝো কারোর সাথে কোনো কিছু কবা না, তো যে না বাইরে হইলাম আমি তো ওই গানের জন্য তো বিদেশ যেতেছি। মাঝখানে একটা ঘটনা এসে বললো, আমার ফার্ম গেট ওভারব্রিজ গুলা, এই ওভারব্রিজের কোন পাশে জানি একটা পার্ক আছে, এই পার্কে ওই ফ্লাইওভার ব্রিজ পার হয়ে আমরা দুইজন হাইটে হাইটে ওই পার্কে ঢুকছি, পার্কে আবার হইলো মজমা হইতেছে, গানের মজমা, ওষুধ বিক্রি করে।
আচ্ছা,
ওখানে আবার কঙ্গো বাজাইয়ে ওই যে ড্রাম সেট বাজাইয়ে পিয়ানো দিয়ে গান বাজনা আগে গায়, তারপরে হলো সুদ দেশে
রাইট, আগে মানুষজনকে জড়ো করে, তার
আগে জড়ো করে। এখানে আসার পরে আমাদের হাতে কিন্তু একটা টাকাও নাই, পরে এখানে আসলাম, যখন আসার পরে দেখা গেল যে ওখানে গান করতো, যে কাকার টাইম নিয়ে আসতাম, কাকাই তো ও খোকন এই গান শুনে যাবি না, আয় আয় বাবা, তো আমার কষ্টটা সে বুঝতাম, আমি গানের শব্দ হইলে যেখানে পাইতাম সেখানে আমি চলে যেতাম। পরে সেখানে গেলাম, যাইয়া ওই বিলি দিয়ে কাকা তো পিছিয়ে থাকলো, শত মানুষ, কিন্তু আমি বিলি দিয়ে সামনে চলে যেতাম, যাইয়া ওই যে গান যেখানে বেড়া গাইতেছে সেখানে দাঁড়ায় দাঁড়িয়ে গান শুনতাম। শোনার পরে ওই মুহূর্তে আর একটা গান, হিন্দি গান একটা খুব ফেমাস গান ছিল, দম দম ডিগা ডিগা মৌসুম ভিগা ভিগা, দম দম ডিগা ডিগা মৌসুম ভিগা ভিগা, দিলিপিয়ে মেয় তো গিয়া মেয় তো গিয়া মেয় তো গিয়া হায় আল্লাহ। এই গানটা খুব জনপ্রিয় ছিল, এই গানটা ওখানে একজন গাইল, কিন্তু আমি যেটা জানি আর ওনার জানার মধ্যে একটা ব্যবধান বাইরে হয়ে গেল, যে আমার মতো তো হইলো না, তাহলে তো ভুল হইলো। আমি তখন ওনাকে বললাম, এই ভাই গানটা তো ভুল হইলো, এই গানটা আমার পাশে দাঁড়ানো যে দর্শক এরা শুনলো কথা, আমার কথাটা শুনলো, শোনার পরে আমার নিজের দিক তাকায় বলতেছে, বাবা তুমি গান জানো? এখন ওই কাকা আমার উত্তর দিতেছে, হ গানের জন্য তো আসলে বিদেশ যেতেছে গা, এখন যে শিল্পী গানটা গাইলো সে তো লজ্জা পাইলো, হে আমার ভাই বেটা গান গায় শোনা, তুই গা, আমারকে তুই করে বলা হইলো এই মুহূর্তে। তখন আমি তো ক্যানভাস ছাড়ের অনুষ্ঠানে কিভাবে গান গাবো, তারপরেও অত বুঝতাম না, আর গান তো গানই, আমার ক্যানভাস আরই কি আরই কি,
গাইতে পারলেই হলো
আমি মজা পেলেই হইলো।
ওকে,
আমার মনে চাইতে আসলে আমি তো গান গাই, অনেকদিন গান গাই না, পরে কাকা কইতেছে, বাবা এলে গান গা, আমি না, আমার না কিন্তু অন্তরের না, না আমাকে তো জোর করে গা। পরে ওই যখন মেইন যে ওষুধ বেচার যে প্রধান লোক থাকে, উনি ভিতর থেকে আসলো, আমাকে নিয়ে বেশ তর্ক চলতেছে ওখানে, পরে আমাকে মাইক দেওয়া হইলো, গাইলাম একটা ওই গানটা, ওই গানটাই মানুষ এত হাততালি দিল এবং প্রত্যেকটা মানুষ আরেকটা গান শুনবে, আচ্ছা ঠিক আছে আরেকটা গান গাইলাম। দুইটা গান গাওয়ার পরে আমি তো মজমা থেকে বাইরে আয় বললাম, যখনই আয় পড়ছি তখনই দেখা গেল যে যত মানুষ ছিল ওইলে গানের ভক্ত ছিল, গান শেষ পাবলিক চলে যেত, আমি ওই মজমা শেষ করে দেখা গেল যে যখন সিঁড়িতে পাড়া দিতেছি, ওই যে ফ্লাইওভার ব্রিজে উঠে পড়তেছি, ওই সিঁড়িতে একটা সিঁড়িতে পাড়া দিছি কেবল আমার মনে আছে, ওই যে ডাক্তার প্রধান ডাক্তার উনি দৌড় বেড়ে আসে, আইসে পিছন থেকে আমার হাতটা এনে ধরছে আর কাকার হাতটা এনে ধরছে, কাকা 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 পুলারা নেন না আমার পেটে লাথি দেন না, আমার মজমাটা নষ্ট করেন না, ও খালি খারে থাকবো, হ্যাঁ ও খালি খারে থাকবো, আমার এখানে অনেকগুলো মানুষ আছে, আমার গাড়িটা ভাড়া নেওয়া, মানে উনি একটা কান্না অবস্থা হয়ে গেল, যে উনি যদি চলে যায় আজকে আমার দিন মাটি, আমার জরিমানা যাবে, ও খালি খারে থাকলে আমার অনুষ্ঠানটা শেষ করতে পারবো আমি। পরে কাকা কইতেছে, না আদম ব্যাপারে না পেলে সমস্যা আছে জানলা গোকা, কাকার কইতেছে, কাকা আমরা 2000 টাকা দিম, তাও আমরা খারে থাকবো, দুইটা গান গেছে না, ওরে 2000 টাকা দিম, আমরা খালি ওরে খারে থাকবো, কাকা তো রাজি, কাকা তো মনে করেন যে আর কি বলে, হাতে নাই একটা টাকা আমার দিক টাকা, তখন তাহলে আদম ব্যাপারে কিছু কবো না, আবার সুলতান কিছু কবো না, আর কাকা আপনি জানেন এখন গান যাওয়ার পরে আবার গান গাবার কয়, গান তো আমি গাবো না, এখন আমি তো অত বুঝি না, ওই কাকা শামসুল কাকা কয় যেভাবে কথা সেভাবে কাজ করেন, আপনি আবার গান গাবার কনকে, আমি বুঝছি আপনি কি চাইতেছেন বুঝছি, আপনি এখন তিনটা গান গাবেন, তিনটা গান গাওয়ার পরে আপনাকে আমি টোটাল 5000 টাকা দিব, আপনারা চলে যাবেন, কিন্তু আমার 1 ঘন্টা লাগবে আপনার শেষ করতে, ওষুধ বেচতে
1 ঘন্টা
দাঁড়িয়ে, আপনি 1 ঘন্টা দাঁড়িয়ে থাকবেন। পরে দেখা গেল ওই মুহূর্তের 5000 টাকা বিশাল ব্যাপার। পরে গেলাম আবারও গান গাইলাম তিনটে গাওয়ার পরে আমাকে টাকা দেওয়া হইলো, আমাকে না কাকার হাতে দিলে 5000 টাকা, হ্যাঁ 5000 টাকা আগিয়ে দিছে, আপনি দাঁড়ায় থাকবেন কিন্তু যাইন না, কয় না টাকা দিচ্ছেন আর দামুকে, থাকলাম ভিতরে বসে, ওষুধ বেচলো, বেচার পরে আমার প্রস্তাব দিতেছে যে এখন তো হইলো বিকেল বেলা, সন্ধ্যার পরে আমি একটা মজমা করবো, যদি দয়া করে আপনার আদম ব্যাপারের সাথে দেখা করে আর একবার আসেন, আপনি সন্ধ্যার পরে আমাদের বেচা কেনাটা বেশি হয়, আপনি দয়া করে যদি আরেকবার আসেন আমি আপনাকে আবার 5000 টাকাই দিব। যখনই একদিনে 10000 টাকা ইনকাম, এটা বিশাল ব্যাপার না,
ভয় ব্যাপার,
হে আমি গামার চাই আর না চাই ওর দাম এখন নাই, কাকার কথা হলো যে ওরে গামামু। পরে কাকা রাজি হয়ে গেল, কয় 5000 টাকা না, আপনি এত টাকা কামাই করবেন, তখন আমি দেখতাম যে এক একটা শাওসা উনি বিক্রি করতো 400-500 টাকা করে, অনেক মানুষ নিত। পরে আদম ব্যাপারী আমরা আসলাম ওই বোর্ডিং এ থেকে আবার সন্ধ্যার সময় আবার গেলাম, যাওয়ার পরে ওই সন্ধ্যার সময় দেখা গেল যে আমার টিপসি উঠলো হইলো 3,500 টাকা,
বাহ,
5,000, 3,500, 8,500, আর দিনের 5,000, এই হইলো 8,500-13,500 টাকা ওই একদিনে আমার ইনকাম। এখন শামসুল কাকা কয় খুবন তোরে কাম করি, বিদেশ ঠিতে যায় কাম নাই, বাড়িতে যায় কাম নাই, তোর এনে আমি এই করি বিরাই
এবং তুই গিয়ে গান গাবি, মাসে 10-15 হাজার টাকা ইনকাম হবে।
কি এর জন্য বিদেশ যেতে চাস? আমার না কষ্ট আছে, আমার মেয়ে বিয়ে দেন লাগবে, তুই বিয়ে করস নাই কিছু না, তুই স্কুলে পড়স, পলাই জায়গা, তুই বাড়ির যাস না, বিদেশও যাস না, তুই পলাই জায়গা, তুই এত সুন্দর গান জানাস, গানের মানুষ এত টাকা দেয় এটা তো আমি জানি না। ওই টাকা দেওয়া দেখে শামসুল কাকা উনি মানে এতই সে মানে সম্ভাব্য কিছু দেখছিলেন, শামসুল কাকা বলছে কখন তুই বিদেশ যাস না। আব্বারও বললো সুলতান আদম মানুষ হিসেবে ভালো না, গলা কাটা ভীষণ নাকি দিবে, সেটাও ঠিক না, বারে তুই খোকনকে পাঠাস না, আর খোকন ওই দেশে যদি যায় তাহলে দেখা যাবে। আমার হান্নান ভাই বিদেশ ছিল, হান্নান ভাই জানলো যে এই সুলতানের যে আদম যে ভিসা সংগ্রহ করেছে সেই ভিসা খাঁটি ভিসা না, ভেজাল আছে। পরে বাড়িতে ফোন দিয়ে দিল যে কাকা খোকন যে আসে নাই, এখন আসেই নাই, ওকে আসতেও দেন না, আর ওর ভিসা কিন্তু ভালো না, এখানে পলায় পলায় থাকা লাগবে, আবার কিন্তু বাংলাদেশে ব্যাকজন লাগবো। পরে এখানে যখন জানাজানি হলো, জানাজানি হওয়ার পরে সকালবেলা কালকে ফাইনাল ডেট পড়ে গেছে, এখন আর রক্ষা নেই, যাইতেই হবো বিদেশ। সকালবেলা ভোর 6টার সময় উনি আমাকে ডাকতে গেছেন বোর্ডিং এ, বেলা 9টার সময়, সকাল 9টার সময় আমার ফ্লাইট, ফ্লাইটে ছিল আমাকে আইসে সে ঘুম থেকে ওঠার পরে দেখে আমার শরীরে সারা শরীরে পক্স,
ও
জ্বর ওই রাত্রের মধ্যে।
আচ্ছা আচ্ছা, এই কারণে আপনারা যাওয়া হয়নি?
আর যাওয়া হয়নি,
জি।
পরে আমি বাড়িতে ফিরে গেলাম, যাওয়ার পরে সেই পাটাধা উচ্চ বিদ্যালয়ে আবার পরীক্ষা অংশগ্রহণ করলাম। করার পরে আলাউদ্দিন স্যার শুনলো একটা শিল্পী শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছেলে এখানে পরীক্ষা দিতেছে, ওই আলাউদ্দিন স্যার আবার হলে গান ভক্ত, দীর্ঘদিন যাবৎ গানের তপস্যা করে, গান গাওয়ার চেষ্টা করে, হারমোনিয়ামও কিনছে, কিন্তু 5 বছর নামাজও পড়ে, বয়স ওই মুহূর্তে তার 60-এরও বেশি।
আচ্ছা,
কিন্তু সে গান গাইতে পারে, এমনি তাল নাই, সুরও নাই, কিন্তু সে খুব চেষ্টা করে যে শিল্পী হবে।
জি,
আমি পরীক্ষা দিতেছি, আমার কাছে এসে বলতেছে এই আপনি কি গান করেন? আমি যদি ছাত্র আমাকে বলতেছে আপনি কি গান করেন, আমি বললাম স্যার জি, কয় পরীক্ষা শেষে আপনি আমার সাথে দেখা করবেন। আচ্ছা ঠিক আছে, পরীক্ষা শেষে ওনার সাথে দেখা গেলাম, উনি করলো কি করে আমার গান শেখা লাগবো,
হার
বলতেছে।
আচ্ছা,
ওনার বাড়িতে নিয়ে গেল, পায়ে গেলাম আমার এলাকাতে আর একটা আমার উৎসাহের লোক।
জি,
ওনার সাথে বাড়িতে গেলাম, যাওয়ার পরে স্যারকে টুকটাক একটু হারমোনিয়ামে দেখাই দিই, উনি করলো কি কয় আপনি আর কষ্ট করবেন কি স্যার, আপনি আমার তুমি আপনি করে বললেন, তুমি করে বলেন, ওকে ঠিক আছে তুমি কষ্ট করবা কি আমি তোমার বাড়িতে যাবো। একদিন আজান দেয় নেই, ফজরের আজান দেয় নাই, এই টাইম আমার বাড়ি যায় সাইকেলের বেল টুং টুং করতেছে, খোকন 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 বাড়িতে আস, আব্বা আম্মা শুনছে শুনে কে এত এত রাইতে, ও আমি তো ওই যে কয়রা থেকে আসছি, আপনারা চিনবেন না, খোকন চিনবে তো খোকনকে ডাকেন, আমি তো উঠে দেখি স্যার স্যার আপনি এত সকালে, কয় তুমি না কইলা যে সকালবেলা প্র্যাকটিস করার লাগে, আমি প্র্যাকটিস করার জন্য পড়ছি।
মাই গুডনেস,
পরে আমি স্যার কোন কি এত সকালবেলা, স্যার আমার বাড়ি হারমোনিয়াম বাজানো যাবো না, কয় তাহলে কেমন হবো, তাহলে এক কাজ করো তুমি আমার সাইকেলে উঠো চলো আমার ব্যক্তি দিকে, স্যার আমি যাইতে পারবো না, স্যার শিখাইতে পারবো না, কয় তাহলে খোকন কেমন হবো, আর স্যার স্যার ভেদবি নিয়ে না স্যার প্লিজ স্যার আমি আসিরো স্যার বিকেল আসিরো, হয়তো শিওর আসবো তো, আচ্ছা শিওর আসবো, এখন আমারে ওই টাইমের মতো বলতে আচ্ছা খোকন আর কি করলে আমার গলাটা ভালো হবো কত দেখি, তখন আমি স্যার আমি গলাটা ভালো হবো, ওই মুহূর্তে আমার স্যারও বলছিলেন আমাকে, আমার মনে আছে যে গলা পানির মধ্যে নাই মেয়ে, মানে মুখ শুধু ভাই ভেসে থাকবে, থুতা পর্যন্ত পানির মধ্যে ডাবাইয়ে যদি কেউ আ শব্দ করে তাহলে তার গলা ভালো হয়, এইটা তো মনে পড়লো, স্যারকে বলে দিলাম স্যার আপনি কাজ করেন, এই একটা বুদ্ধি আছে, ওই আদাসা রং চা এটা সেই জানে, এইটা আমার বলার দরকার নেই, দেখো এ স্যার আর কি আছে, আমি যখন ওই পানির কথা কইছি পুকুরের কথা কইছি তখন চৈত মাস পুকুর বাবু কই, হ্যাঁ স্যারের কথা হইলো যে খোকন যেহেতু আমার উস্তাদ যেহেতু করে ফেলাইছে এইটা পালন করুন লাগবে, কামিরে করুন লাগবে, গলা পানির মধ্যে নামবই, তো উনি নামবো তাহলে দু একদিন পরে নামুক, উনি দু একদিন আর মানে দেরি হয় নাই, আমার বাড়ি থেকে যাইতে আমার এলাকার নাম করা একটা জায়গা ছিল এই মুহূর্তে পাটাদহ ব্রিজ, এখন করছে কি সাইকেলটা টানে মানে রাস্তায় সাইডে হলো ওই কাঁসারের মধ্যে হেলান দিয়ে থুইয়ে উনি করলো কি ওই পানির মধ্যে নামছে, তো নাইমের দহ ঠিক আছে কিন্তু দহের মধ্যে গভীরতা নেই।
আচ্ছা,
এখন জিন জিন দিয়ে হাটে দেখে হাঁটু পানি, জ্বালা হয়ে গেল, হাঁটু পানি তাতে ব্রিজে নিচে গেল ওই হাঁটু পানি। এখন ওনার কথা হলো তাহলে হাঁটু পানি যদি হয় তাহলে আমি সাইকেল উপহার দেই, আমি যাতে আমার সাইকেল দেখা যায় এমন জায়গায় যাইয়া করলো কি তাহলে হাঁটু পানি যেহেতু গলা পানি তো হইলো না, উনি বুদ্ধি করলো কি বসলে তো থুতা পানি হয়ে গেল, পানির মধ্যে বসছে বইসে থুতা পানি বানাইছে। বানানোর পরে উনি রাস্তার দিক তাকায় সাইকেল দিক তাকায় করতেছে এখন ওই রাস্তা দিয়ে আমাদের এলাকার বেগুনের পাইকার আছে, এরা সকালবেলা খুব ভোরবেলা তারা ওই রাস্তা পার হয়, তো ভ্যান গাড়ি দিয়ে ওই রাস্তা দিয়ে এক লোকে আসতেছে, এমনিতে ভয়ের জায়গা, এমনি ভয়ের জায়গা। উনি করছে কি ওই আ করতে আছে যখনই ভ্যান গাড়ি এলা নিচে তাকাইছে দেহ পুরা মানুষ নেই শুধু মাথা বাইরে দিয়েছে, একটু আস্তে আস্তে দেখা যাচ্ছে। হ্যাঁ এ শুনে ওনার তো মানে হিতাহিত জ্ঞান নেই, ভয় পাইছে, ভয় পাইয়া ভ্যান গাড়িতে মনে করে রাস্তায় হ্যান্ডেল ঘুরে রাস্তা নিচে পড়ে গেল, তখন ইরি খেয়েছিল, তো ভ্যান গাড়ি করতে 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 যাইয়া রুয়া ক্ষেতের মধ্যে উল্টে উল্টে যায় পড়লো, এটা সারের ভাষ্যমতে। আর ওই লোকটা গড়তে 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 নিচে যাইয়া ঠেকলো, এখন সারে তো দেখলো ঘটনা পুরাটাই, তো সার পানি থেকে উঠে উনার কাছে এসে বলতেছে ও ভাই ও ভাই এই যে ভাই এই যে ভাই আমি মানুষ আমি মানুষ, হে তো আর নাই। তো এটা ছিল ওই মুহূর্তের একটা ঘটনা। এরপরে যখন গান বাজনা নিয়ে থাকলাম বাড়ি থেকে আর কোনো অবস্থাতেই আমার গান তারা কোনো অবস্থাতেই মানে এনি হাও আমি চুরি করে করলে যদি বাড়ি করা যাবো না, আমার আব্দুল হাই কাকা আদর্শ পল্লী উন্নয়ন সংস্থা মানে আপোষ ওনার একটা এনজিও সংস্থা আছে, ওই এনজিও সংস্থায় মাঝে মধ্যে বাংলাদেশের বিভিন্ন এনজিও সংস্থায় জানেন কিনা যে সাংস্কৃতিক বিষয়ে ট্রেনিং হয়,
জি
তো ওনার অফিসে একটা ট্রেনিং এর ব্যাপারে চিঠি গেছে।
আচ্ছা,
তো সেই চিঠিতে এখন ওনার গানের মানুষ পাই কই, তো আব্দুল্লাহ কাকা দেখছে যে খোকন তো আমার আছে, খোকনকে পাঠানো যেতে পারে, তা আমার এসে প্রস্তাব দিলে খোকন তোমার একটা ট্রেনিং আছে তুমি কি যেতে পারবা, হ্যাঁ পারবো, আমার পাঠাইলেন কই টাঙ্গাইল লাশকাটা ঘরের পাশে এনজিও ফোরাম ফর ড্রিঙ্কিং সাপ্লাই অ্যান্ড স্যানিটেশন নামে একটা ভবন আছে অফিস আছে, সেই অফিসে আমাকে ট্রেনিং এর জন্য পাঠালেন, আমি আসলাম এখানে ট্রেনিং এর জন্য।
আচ্ছা,
ট্রেনিং এর জন্য আসার পরে এখানে সাত দিন ব্যাপী ট্রেনিং ছিল, তো আমার যেখানেই যেতাম খালি আমি গানের লোক খুঁজে বেরিতাম কোথায় কে গান করে, উনি স্থানীয় লোককে জিজ্ঞেস করলাম, ওই সারাদিন ট্রেনিং করতাম সন্ধ্যার পরে জিজ্ঞেস করতাম যে ভাই এখানে গানের স্কুল নাই গানের একাডেমি নেই, এখানে গানের একাডেমি কি আপনি এখানে একটা থিয়েটার আছে টাঙ্গেল থিয়েটার।
আচ্ছা,
আমি বললাম ভাই তাহলে চলেন দেখি, আমার ওখানে ট্রেনার যিনি ছিলেন উনি আমার গানে মুগ্ধ হয়ে উনি আমাকে কোনো মানে পেইন দিতেন না, আমি যেখানে সেখানে যেতে পারতাম, পরে তাকে বলেই টাঙ্গেল থিয়েটার গেলাম সন্ধ্যার পর মাগরিব নামাজ পরে গেলাম, যাওয়ার পরে দেখলাম সবাই ওখানে উপস্থিত, সংগঠনের আজকে বলতে হয় যে উনি বর্তমানে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সারা বাংলাদেশে তিনজনের মধ্যে তিনি একজন, পাপিয়া সেলিম ওখানে আছেন, জাকির খান সাধারণ সম্পাদক, ওনাদের স্মরণাপন্ন হলাম, ওনারা গান শুনলেন, গান শোনার পরে ওনাদের ওই নাটকে মধুমালা মদন কুমার নাটক এই নাটকে আমাকে বলা হলো যে খোকন তোমার হারমোনিয়াম তো ভালোই বাজাও তোমার গানও ভালো লাগছে, বাবা তুমি এক কাজ করো তোমার ট্রেনিং কয়দিন, যে সাত দিন কয়, আমাদের তো আরো দুই তিন দিন পরে আমাদের নাটক, তুমি থাকতে পারবা, আমার কয় কি আমি থাকতে পারবো না, মানে পরে আমি ট্রেনিং শেষ করে সরাসরি পাপিয়া ভাড়া চলে আসলাম, এখানে আমাকে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিলেন যে তুমি এখানে থাকো আমাদের নাটক করে তারপরে যাবা, ওখানে নাটকের আবহ সঙ্গীত করলাম আমি মধুমালা মদন কুমারের, সেই থেকে আমার মন মতো পেয়ে গেলাম যে বাড়িতে গেলে গান করা যায় না মানে গান গাইতে দেন, আর গানটা হলো তো সাধনার জিনিস, চর্চা না করলে সেটা হবে না, আপনি জানলেন সেটা যদি আমি আপনি না গাইতে পারেন, আমার উস্তাদের কথা ছিল যে সারগাম রাগ অনেক কিছু জানতে হবে এটাই বড় কথা না, তুমি যেটা জানো সেটাই গাও কিন্তু গাইতে হবে, ওটা মরিচা পড়তে দেওয়া যাবে না।
ওকে,
পরে আমার মন মতো হয়ে গেল যে আমি আর বাড়িতে যাব না, আব্বা আমার বললাম আব্বা আপনি চিন্তা করেন না আমি এখানে থাকবো, পাপে আবার বললো যে খোকন তাহলে আমাদের নাটক শেষ এখন কি করা যায়, আবার বললাম আবার আমার একটা চাকরি দিয়ে রাখার ব্যবস্থা করেন আমি বাড়ি যাবো না আপনাদের সাথেই থাকবো, পাপি আপা করলো কি ব্যবস্থা করলেন একটা চাকরির সার্ত নামে একটা এনজিও ছিল অক্সফাম জিবির অধীনে, তো ওনাদের অধীনে সারা বাংলাদেশে চার বছরে একটা ভ্রাম্যমান পথনাটক, সেখানে গান এবং অভিনয় দুইটাই করতে হবে পরিবেশের উপর,
জি
সেখানে আমার হারমোনিয়াম বাজান দেখে ওনারা বলতেছে ও আমাদের যা দরকার তাই পেয়ে গেছি,
ওকে, আমাদেরও যা দরকার আমরা তাই পেয়ে গেছি। তবে এই মুহূর্তে আমরা একটা গান শুনবো, কারণ অনেকক্ষণ ধরে গানের গল্প হচ্ছিল, লিসনাররা গান শুনতে চাচ্ছে। আমরা গান শুনে বিরতিতে গিয়ে তারপরের গল্পটা আমরা শুনবো। আপনি যে বাড়ি থেকে বের হলেন, আমরা জানি, বিশেষ করে আমি জানি কত বছর আপনাকে বাড়ির বাইরে থাকতে হয়েছে। কত সালের দিকে এটা মনে আছে?
জি মনে আছে।
অমৃত
মেঘের বাড়ি মুখে কথায় কি মেলে চাতো স্বভাবনা হলে চাতো স্বভাবনা হলে অমৃত মেঘের বাণী অমৃত মেঘের বাণী মুখে কথায় কি মেলে তা তো স্বভাবনা হলে তা তো স্বভাবনা হলে চাতক পাখির এমনি ধারা কৃষ্ণায় জীবন যায় গো মারা অন্য বাড়ি খায় না তারা অন্য বাড়ি খায় না তারা মেঘের জল দিনে তা তো স্বভাবনা হলে তা তো স্বভাবনা হলে মেঘে কত দেয় গো ফাঁকি তবু চাতক মেঘের ভুখি অমনি নিরিখে রাখলে নাকি অমনি নিরিখে রাখলে নাকি তারে সাধক বলে তা তো স্বভাবনা হলে তা তো স্বভাবনা হলে মন হয়েছে পবন গতি উড়ে বেড়ায় দিবারাতি মন হয়েছে পবন গতি উড়ে বেড়ায় দিবারাতি লালন বলে গুরুর প্রতি ফকির লালন বলে গুরুর প্রতি অমন রয় না সুহালে তা তো স্বভাবনা হলে তা তো স্বভাবনা হলে অমৃত মেঘের বাড়ি অমৃত মেঘের বাড়ি মুখে কথায় কি মেলে তা তো স্বভাব না হলে তা তো স্বভাব না হলে তা তো স্বভাব না হলে
আমি আসলে কি বলবো, টোটালি স্পিচলেস। আমার মনে হয় যে বলার জায়গাটা আপনাদের উপরেই ছেড়ে দিলাম। মাত্র চার মিনিট পরে এই অনবদ্য পরিবেশনা এবং একই সাথে জীবনের যে গল্প এখনো বাকি আছে খোকন ভাইয়ের, সেই গল্পে আমরা ফিরব মাত্র পাঁচ মিনিটের ছোট্ট একটা বিরতি।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920 ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
8920
Close Up presents Hello 8920 Close Up, the closer the better.
পাঁচ মিনিট পর প্রিয় শ্রোতা আপনাদের সবাইকে আরো একবার আমন্ত্রণ ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমার সঙ্গে রয়েছে আজকে খোকন ভাই, তার জীবনের গল্প নিয়ে, অসম্ভব সুন্দর গলা তার এবং অদ্ভুত এক জীবনের গল্প। সেই গল্পে আমরা আবারও ফিরতে চাই, তবে গানের নেশা অনেককেই ধরেছে এবং যে কারণে আমরা আরেকটা গান শুনবো, তারপর আমরা এই গল্পে আবারও ঢুকবো। যারা আমার সঙ্গে আছেন তাকে যারা দেখতে চান তারা আমার ফেসবুকে চলে আসবেন। ফেসবুকের ঠিকানা হচ্ছে www.facebook.com/kibria.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibria.rj। পেজটি আছে আরজে কিবরিয়া নামে। অ্যান্ড প্লিজ লাইক দিস পেজ।
বলি মা তো চরণ ধরে হে বলি মা তোর চরণ ধরে ননি চুরি আর করব না আর আমারে মারিস নে মা আর আমারে মারিস নে মা বলি মা তোর চরণ ধরে বলি মা তোর চরণ ধরে ননি চুরি আর করব না মাগো ননি চুরি আর করব না আর আমারে মারিস নে মা আর আমারে মারিস নে মা ননির জন্যে আইজা মারে মারলি গো মা বেঁধে ধরে ননির জন্যে আইজা মারে মারলি গো মা বেঁধে ধরে দয়া নাই মা তোর অন্তরে স্বল্পতেই গেল জানা মাগো স্বল্পতেই গেল জানা আজ আমারে মারিস নে মা আর আমারে মারিস নে মা পরে মারে পরের ছেলে কেদেশ যে আমাকে বলে পরে মারে পরের ছেলে কেঁদে যে মাকে বলে সেই মা জননী নিষ্ঠুর হলে নিষ্ঠুর হলে কে বুঝে শিশুর বেদনা মাগো কে বুঝে শিশুর বেদনা আর আমারে মারি সিনেমা আর আমারে মারি সিনেমা ছেড়ে দে মা হাতের বাঁধো যাই যে দিকে যাই দুই নয়ন ছেড়ে দে মা হাতের বাঁধো যাই যে দিকে যাই দুই নয়ন পরের মাকে ডাকবে লালো ও পরের মাকে ডাকবে লালো তোর গৃহে আর থাকব না মাগো তোর গৃহে আর থাকব না আরামারে মারি সিনেমা আরামারে মারি সিনেমা বলি মা তোর চরণ ধরে বলি মা তোর চরণ ধরে ননি চুরি করব না মাগো ননি চুরি আর করব না আর আমারে মারি সিনেমা আর আমারে মারি সিনেমা আর আমারে মারি সিনেমা
অসাধারণ। আমার মনে হয় যে আসলে কথা না বলে শুধু গান শুনলেই ভালো হবে, কিন্তু না, জীবনের গল্প যেহেতু অনুষ্ঠানটির নাম, সুতরাং আমাদেরকে তার জীবনের পুরো গল্পটাই নিয়ে আসতে হবে। যাদের এই অসাধারণ কণ্ঠটি ভালো লেগেছে আমার মতো, যাকে এক নজর দেখার চেষ্টা যাদের মধ্যে আছে, তারা চলে আসবেন আমার ফেসবুক পেজে। আমার ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj পেজটি আছে আরজে কিবরিয়া নামে, এন্ড প্লিজ লাইক দিস পেজ। হ্যাঁ খোকন ভাই, আমরা যেখানটাতে ছিলাম, আপনি যেটা বলছিলেন যে ওই যে এনজিওর সাথে আপনি যুক্ত হলেন এবং তারপরে আপনার ঘর বিভাগী হয়ে যাওয়া, মানে ঘরের বাইরে হয়ে যাওয়া। হ্যাঁ শুনি, তারপর
এরপরে চলে আসলাম পাতিয়াবার এখানে টাঙ্গাইল থিয়েটারের মাধ্যমে।
জি,
সেখানে চার বছর গান নিয়ে থাকলাম। এরপর
ওই সময়টাতে লেখাপড়ার সবকিছু বন্ধ হয়ে গেল,
সবকিছু বন্ধ, সব বন্ধ। এরপর স্বাভাবিকভাবে চলার পথে আমার টাঙ্গাইলের একটা মেয়ের সাথে
পরিচয় হয়।
পরিচয়?
আচ্ছা, এই মেয়েটার সাথে পরিচয় হওয়ার আগে আপনার বাড়ি থেকেই সময়টাতে কি বলছিল আপনাকে, বাড়িতে চলে যাওয়ার কথা বলছিল বারবার?
আব্বা আম্মা তো অবশ্যই চাইছে যে বাবা তুমি চলে আসো,
কারণ আর্থিকভাবে তো আপনাদের অভাব
না। না, আমার আব্বার বেশ স্বাবলম্বী ছিলেন আমার বাবা।
জি,
সেই দিক থেকে দেখা গেল যে আমি জানি যে বাড়িতে গেলে আমার গান গাওয়া হবে না। যাই হোক, আমি চলার
পথে মেয়েকে আপনার ভালো লেগে গেল?
একটা মেয়েকে আমার ভালো লেগে গেল, ভালো লেগে গেল না, সেই আমাকে ভালোবেসে ফেললো। আমার সাথে আমাদের যে চার বছর একটা টিম ছিল ভ্রাম্যমান, সে টিমের একজন সদস্য ছিল।
আচ্ছা,
তখন দেখলাম চার বছর যে মানুষটাকে দেখলাম ভালোই তো, ভালো ছিল, ভালো না থাকলে তো আমি দেখে শুনে তাকে বিয়ে করতাম না। তো ভালো তাকে বিয়ে করলাম। বিয়ে করার পরে আমার আমার জীবিত একটা মেয়ে আছে, নাম মেহনাজ। তো দেখা গেল যে এই মেহনাজের মা, আমার ওয়াইফের নাম ছিল নার্গিস, নার্গিস আক্তার, টাঙ্গাইল শহরে বাড়ি তার। বিয়ের আগে তো সে আমাকে পাওয়ার জন্য হয়তো ভালোভাবে চলছে, হ্যাঁ, কিন্তু বিয়ের পরে দেখা গেল যে তার টাঙ্গাইল শহরের যে একটা ভাব গাম্ভীর্য, হ্যাঁ, সে সেটা দেখানো শুরু করলো। আমি গ্রামের ছেলে, একটা সময় দেখা যেত যে আমাকে ওইভাবে, আমি শুধু গান গাই বলে আমার অর্থের ওই রকম ভাবে যোগান ছিল না। যখন চাকরি করতাম তখন তো ভালোই চললাম, কিন্তু যখন চাকরিটা চলে গেল, আমার চাকরিতে আমাকে 12,000 টাকা করে বেতন দিত।
আচ্ছা,
কিন্তু ওই খাইতাম চলতাম ফিরতাম আর ওই সঞ্চয় করতে হবে, তখন কিন্তু আমাদের মাথায় কাজটাই করে নেই। তো যখন বিয়ে করার পরে দেখা গেল যে আমার চাকরিটা আর থাকলো না, কিন্তু আমি গান ছাড়া কিছু করতেও পারবো না, যেটাই করি আমার গানের মধ্যে সেটা করতে হবে। তার কথা হলো টাকা চাই। এবং আরেকটা বিষয় হলো যে আমি একটা গানের অনুষ্ঠানে গেলে যেখানে যাই বাড়ির বাসায় এসে দেখি যে সে নাই, বাসায় নেই, শহরে গেছে। শহরের মেয়ে, সেমনি সবই ভালো, দেখা যেত আমি যদি তাকে কৈফত চাইতাম সে আমাকে আমার যে একটা অর্থের ঘাটতি সেখান থেকে আমাকে সে মানে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলতো, আমি যে একটা শিল্পী আমাকে সে মূল্যায়নটা করতো না। এখান থেকে করলো কি, আমাকে খুব প্রেশারে রাখলো এবং এক পর্যায়ে দেখা গেল আমার হাতের লেখা প্রায় 2300 গান ছিল, তিলে তিলে লেখা, যে গানটা আমার পছন্দ হয়েছে সেই গানটা আমি সংগ্রহ করছি সেই কষ্ট করে। এরকম 2300 গানের একটা ডায়েরি ছিল, 7টা ডায়েরি, সে 7টা ডায়েরির মধ্যে 4টা গানের ডায়েরি আমার করলো কি, সে আগুনে দরজা লাগায় আগুনে পুড়ে ফেললো।
মাই গুডনেস,
যখন আগুনে পুড়ে ফেললো যে তোর গান চলবো না, তোর গান গাওয়ার দরকার নেই, হ্যাঁ, গান দিয়ে পেটে ভাত আসবে না। যখন আমাকে এটা বললো, আমার আমার বউ ছাড়বো কিন্তু আমি গান ছাড়বো না। তো আমার যে কোনো ভাবে যেই বোঝানোর চেষ্টা করো, আমার শ্বশুরবাড়ির পক্ষ থেকে আমার বললো যে যে গানে তোমাকে টাকা দিচ্ছে না, তোমার সংসার চলতেছে না, তুমি সেই গান বাদ দাও, বাদ দিয়ে ব্যবসা করো। এক পর্যায়ে আমি ঢাকায় চলে আসলাম। ঢাকায় চলে আসার পরে আমি 9 দিন না 10 দিন আমি আমার বিভিন্ন ভাইয়ের বাসায়, আমার গ্রামের বড় ভাইয়েরা আছেন তাদের বাসায় বাসায় ঘোরাফেরা করে থাকলাম। থাকার পরে দেখা গেল এই 10 দিনের মধ্যে সে আমার নামে, যে শহরের মেয়ে যেহেতু টাঙ্গাইল শহরের, আমার নামে মামলা করে ফেললো। মামলা করলো, প্রথম মামলাটাই হলো নারী নির্যাতনের মামলা। সেই মামলাটা ছিল যে আমি তাকে মারধর করে আমি ঢাকায় চলে আসছি, পলাই আসছি। আমি পরে শুনছি যে একটা পুরুষের জন্য একটা নারী নির্যাতনের মামলাই একটা জীবন, একটা পুরুষের জীবন শেষ করে দেয়।
ট্রু।
পরে সেই নারী নির্যাতনের মামলার চিঠি আমার বাড়িতে গেল, আমার আমি তো পালাই আছি কিন্তু আমার বাড়িতে তো যা কিছু এখানে হয় সব তো বাড়ি চলে যায়। এই যে আমার আব্বা মা কান্নাকাটি শুরু হয়ে গেল, বাবা কি হলো হঠাৎ করে। পরে আব্বার সন্তানের দিতাম, আব্বা চিন্তা করেন না, আমি যেখানে আছি ভালো আছি, বাবা তোমার পুলিশে ধরছে, তোমার পুলিশ খুঁজতেছে, তোমার নামে ওয়ারেন্ট বেরিয়ে দিয়েছে। পরে আমি হাজির হলাম না, তার উকিল অথবা সেই যেভাবেই হোক টাকা পয়সা দিয়ে আরো মামলা করলো আমাকে। ব্লাস্ট ট্রাস্ট নামে একটা জায়গা আছে, ইলামিন জীবনের নাম শুনলাম না,
ট্রাস্ট না, ব্লাস্ট,
ব্লাস্ট, ওই সালিশ ঠালিশ
বোধ হয় সালিশ কেন্দ্র, হ্যাঁ
জি, সেখানে কমপ্লেন করলো আমার নামে। তারপরে হলো যৌতুক আইনের 4 ধারা মামলা আছে
জি,
সেই মামলা করলো, আমি নাকি তাকে তাকে যৌতুক চাইছি। তারপরে মানে মিথ্যে কথার মামলা যত আছে আমার নামে, ওই মুহূর্তে 6টা মামলা করা কমপ্লিট হয়ে গেল
ওনার,
6টা আমার নামে। যখন 6টা মামলা করলো, আমি পলাই থাকি আর যাই থাকি, তখন আমি আর তো ওখানে যাওয়া চলে না, 6টা মামলা কাঁধে নিয়েও আমি তার বাড়িতে গেছি। আমি বুঝি নেই, সবাই আমার বলছে যে তুমি যাইও না, তোমাকে আটকে দিব, পুলিশও ধরবো। আমি বললাম কেমনে পুলিশ ধরবো, আমি সেই ভালো মানুষ থেলাম, আমার আমি একটা শিল্পী, আমাকে একটা মানুষ মূল্যায়ন করা, সেই মূল্যায়নটা আমার শ্বশুরবাড়ির কারো কাছ থেকে আমি পাইনি। আমার বাচ্চারা ছোট, সে তো বুঝেই না, তখন বাচ্চাটার বয়স ছিল হয়তো 1 থেকে 2 বছর বয়স। আমার কষ্ট লাগে আজকে মনে হলে যে আমার কাপড় ছিল যা, আমার শার্ট প্যান্ট লুঙ্গি পর্যন্ত, আমার পরনে যে রাত্রে সন্ধ্যার পরে যে আমি একটা লুঙ্গি পরেছিলাম, সেই লুঙ্গিটা আমার একটা সেন্ডু কিঞ্চি সারা এই গায়ে সাদা যেটা ছিল সেটা নিয়ে তো আমি বাসা থেকে বের হয়ে এসে বললাম, মানে এমন বাসায় যখন খাতা গোলাপ পুরলো তখন তো আমাকে বাসায় বের করে দিয়ে আমার যে পুরবো এটা তো জানি না, বাসায় এমন একটা সিনক্রেট করলো সে, ভয়ানক একটা রূপ ধারণ করলো তার, আমাকে মানে মেরে ফেলবে। পরে আমি ভয়ে ঘর থেকে বের হইলাম, বের হয়ে খালি গায়ে কত দূরে যাওয়া যায়, পাশিয়ে নিলাম যে মাথা ঠান্ডা হোক, তারপরে হয়তো আমি যাবো। ওই জানালা দিয়ে দেখি পুরার গন্ধ, গ্যাসের চোলা টাঙাইলে পুরার গন্ধ বের হয়। আমার গানের ডায়েরিগুলো পড়ছে, আমার গায়ের যত শার্ট ছিল, যত প্যান্ট ছিল, সমস্ত কাপড় আমি জানি কোথাও কোনো কিছু পরে না যেতে পারি। আমি একটা শার্ট গায়ে দিয়ে বাইরে যাবো সেটা আমি যেতে পারিনি। পরে আমার যখন পুরা শেষ হয়ে গেল, ঘরের মধ্যে যাই দেখি আমার কিছুই নেই। পরে আমি ওখান থেকে পায়ে হেঁটে টাঙ্গাইল সদর থানায় গেলাম। যাওয়ার পরে আমার সাথে তারা পুলিশ যতটুকু সহানুভূতি দেখান, আমার হাতে একটা টাকা নাই, খালি হাতে গেছি, খালি পায়ে হেঁটে গেছি। এবং তাকে কান্নাকাটি করে সবই বললাম যে আমার এই অবস্থা হয়েছে, আমার সব কিছু পিটে ফেলাইছে। এবং ওই থানার একটা দারোগা ছিল, সেই দারোগাটা নার্গিসকে শেল্টার দিত, শেল্টার দিত, পুরো সাপোর্ট দিত। আমার দারোগা নামটা এই মুহূর্তে আমি খেয়াল নাই। এরপরে থানা থেকে আমি গেলাম, ওখান থেকে থানার একজন পুলিশও গেল। যাওয়ার পরে দেখলো যে সব পড়ছে ঘটনা সত্য, কয়ে এইভাবে পড়লেন কেন, কবরে তো এখনো ধরাই দিনি এরই বেশি, ও আমার সামনে আসতে দিয়ে ধরাই দিনি।
পুলিশ মানে তখনও আপনাকে সামনে পেয়ে ধরলো না? না, কোনো অবস্থায় ধরে নাই,
না ধরে নাই। কিন্তু ওরা জানতো যে আমি গান গাই, শহরের যে অনুষ্ঠানগুলো হইতো সেই অনুষ্ঠানগুলো আমি গান করতাম। মানে যদিও আমার নামে নারী নির্যাতনের কেস করছে, কিন্তু আমাকে সামনে পাইলে ধরবে এটা তাদের মনের চাওয়া ছিল না। যাই হোক, পরে সবচেয়ে বড় ব্যাপার হইলো যে আমি যখনই আমার প্রথম হাজিরা দিলাম, হাজিরা দেওয়ার পরে এই টাঙ্গাইল কোর্টে হাজিরা, সাত ছয়টা কেস করলো, ছয়টা কেসের মধ্যে দেখা যায় যে মাসে ছয়বার হাজিরা দেওয়া লাগতেছে। এখন যখনই হাজিরা দিই তখনই আমার উকিলকে টাকা দেওয়া লাগে, এবং সমস্ত কাজ বাদ দিয়ে হাজিরা বাদ দিলে আমার নাকি আর
ওয়ারেন্ট হয়ে যাবে।
এখন আমার তার প্ল্যান ছিল যে আমাকে হয়রানি করা, এক কথা হলো হয়রানি করা।
আমাদের সামাজিক দৃষ্টিভঙ্গিটা এরকম, এখানে একটু এক মিনিট আপনার কাছ থেকে নিচ্ছি। নারী নির্যাতন মামলা বা নারী নির্যাতন বাংলাদেশে যে আইন আছে এটা অত্যন্ত যুগোপযোগী এবং এটার প্রয়োজন আছে, এবং এটা বাংলাদেশের নারী নির্যাতন রোধে অনেক কার্যকর ভূমিকা রাখছে। কিন্তু এই আইনটিকে যত অপব্যবহার করা হয়েছে, আমি এখন পরিসংখ্যানিক কোনো তথ্য দিতে পারছি না, একজন প্রেজেন্টারের এই পরিসংখ্যানিক তথ্য ছাড়া এ ধরনের কথা বলাটাও উচিত না। যদি আপনারা কোনো সময় স্টাডি করার সুযোগ পান, বিভিন্ন এনজিও এসে স্টাডিগুলো করে, বিভিন্ন সময় বিভিন্ন পরিসংখ্যানিক দপ্তর থেকে এই জিনিসগুলো স্টাডি করা হয়, এই আইনটিকে যতটা মানুষকে বিপদে ফেলার জন্য ব্যবহার করা হয় সেটা সত্যি সত্যিই দুঃখনীয় এবং কষ্টের। কারণ এটা সুযোগ আছে, এটা সরকার নারীদের অধিকার সুরক্ষার জন্য দেওয়া হয়েছে, কিন্তু এটা আসলে কখনো কখনো মানুষের কি বলা যেতে পারে নৈতিক অধিকারকে হরণ করে। যাই হোক, আপনি যেটা বলছিলেন তারপর কি হলো? আর সমাজের দৃষ্টিভঙ্গি তো এটা তো বলার মানে অপেক্ষাই রাখে না, আপনি অপরাধ করেন আর নাই করেন, সামহাও বউ যদি একবার ভয়েস রেইজ করে হাজবেন্ডের এগেনস্টে, তাহলে ধরেই নেবে হাজবেন্ড কোনো না কোনো ভাবে হাজবেন্ড খারাপ। এটা আমাদের সামাজিক দৃষ্টিভঙ্গি, এবং এই দৃষ্টিভঙ্গি পাল্টানো খুব সহজ না। সেদিন ইন্টারনেটে একটা তথ্য দেখছিলাম, এটা সারা দুনিয়া ব্যাপী এরকম। আমেরিকাতে একটা ভিডিও হয়েছে, একটা মেয়েকে যখন পাবলিকলি গায়ে হাত তোলা হচ্ছে, টর্চার করা হচ্ছে, তখন চারপাশ থেকে সমস্ত লোক এসে দাঁড়িয়ে যাচ্ছে, এই তুমি কিভাবে পাবলিকলি এরকম কাজ করছো। ঠিক একই কাজ যখন একটা ছেলেকে করা হচ্ছে, তখন চারপাশে লোকজন বসে বসে হাসাহাসি করছে। এই দৃষ্টিভঙ্গির ব্যাপারটা আসলে সারা দুনিয়াতে, এবং এটার পরিবর্তন আমার মনে হয় না যে আগামী 200-100 বছরে সম্ভব। যাই হোক, আপনি যেটা বলছেন,
শেষে তার মামলা যখন খারিজ হয়ে গেল, তখন এর মধ্যে ঢুকে গেলাম ঘাটাইল ব্রাহ্মণ শাসন উচ্চ বিদ্যালয়ে, একটা হাই স্কুলে একটা গানের অনুষ্ঠানে। ওখানে সুজন বৈরাগী নামে আমার একটা প্যাড বাদক আছে, আমার বন্ধু, এখন আমার সাথে খুবই ভালো সম্পর্ক ছিল, তার সাথে এখনো আছে। তো উনি বলল যে খোকন ভাই, আপনি এভাবে থাকতেছেন, অনুষ্ঠান টনুষ্ঠান তো করেন মাঝে মধ্যে। আমি হ্যাঁ করি, কিন্তু আমি কোথায় অনুষ্ঠান করবো এটা কাউকে বলা যাবো না, পুলিশে ধরে আনবো। পরে খুব একটা কাজ করেন, তাহলে আগামী পরশু দিন ব্রাহ্মণ শাসন পালক উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠান, আপনি যথাটাইমে আসেন। হে আমার ভয় পাই, খুব ভাই যদি আমাদের মঞ্চে থেকে নিয়ে যেতে তাহলে আমার মধ্যে অনুষ্ঠান তো নষ্ট হবো। আমি বললাম ভাই অত চিন্তা করেন না, ওইরকম হবো না, আমি কাউরে বলবো না, আপনিও বলেন না। পরে সেই অনুষ্ঠানে গেলাম, ওই অনুষ্ঠানে তখন বারি সিদ্দিকির একটা গান, বারি সিদ্দিকি স্যারের খুব জনপ্রিয় একটা গান নামলো, মনের দুঃখ মনে রইল রে বুঝলি না রে সোনার চান, চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ তার সমান। আমার এই গানটা আমার জীবনের সাথে এত মিল ছিল ওই মুহূর্তটায় যে আমার গানের অর্ধেক গাইতে পারিনি মনে হয়, আমার কান্না চলে আসছিল, গানটা স্টপ করলাম। ওই গানটা এমন একটা মানুষের মনে দাগা দিল, ওই স্কুলের বায়োলজি বিএসসি হেলেনা ম্যাডাম। পরে এখানে স্মরণ রোজার কিছু নেই, আমি অকপটে বলতে চাই এটাই যে তারও বিয়ে হয়, তার জীবিত একটা ছেলে একটা মেয়ে রয়েছে। তো ওই মানুষটা আমার গানটাকে ভালোবেসে, এর আগে আমাকে কোনোদিন দেখেও নাই, আমার মামলার মাঝামাঝি, সে আমার টাকার দরকার অনেক কিন্তু আমার হাতে টাকা নেই, এতগুলো মামলা চালাতে প্রচুর টাকা দরকার। পরে উনি আমার মোবাইল নাম্বার সংগ্রহ করলেন, ওই রাত্রেই সে আমাকে ফোন করলেন এবং বললেন যে আপনি এইভাবে কান্না করলেন কেন গানের মাঝামাঝি। পরে সমস্ত সমস্যা বলছি, আমার গান শুনে পছন্দ করে ভালোই বেসে ফেললেন।
প্রিয় শ্রোতা, আমরা জায়গাটাই ছোট্ট একটা বিরতি নিতে চাই। একটা কথাই আছে, জীবনের কোন বাঁকে গিয়ে জীবনের কোন বাঁক শুরু হয় সেটা বলা খুব মুশকিল। সৃষ্টিকর্তা যদি চান তাহলে কারো অনিষ্ট সাধন করা সম্ভব নয়। এবং রমজানের এই পবিত্র রাতে যারা এই জীবনের গল্পটি শুনছেন, প্রত্যেকটি মানুষ, আমরা প্রত্যেকের জীবনেই একটা করে গল্প আছে। জীবন যেহেতু বহমান নদীর মতো, সুতরাং প্রত্যেকের জীবনেই একটা নদীর মতো, সেখানে ঘাত প্রতিঘাত আছে, ভাঙা গড়া আছে, শুকিয়ে যাওয়া আছে, স্রোত আছে, হ্যাঁ, থেমে থাকা আছে, বাঁধ আছে, সে বাঁধ ভেঙে ফেলা আছে, অনেক কিছুই আছে। শুধু একটা কথাই বলার আছে, সেটা হচ্ছে সমাজ যেহেতু আমরা বসবাস করি, সামাজিকভাবে আমরা রাগ, প্রতিহিংসা, ক্ষোভ এগুলো দিয়ে যেন কারো কোনো অনিষ্ট সাধন না করি। এবং একই সাথে কিছু কিছু মানুষ থাকেন, অসাধারণ মানুষ, যারা শিল্পী মানুষ, যারা আমাদের সাধারণ জীবনকে অসাধারণ করে তোলেন। আমাদের সাধারণ জীবনে যখন ক্লান্তি চলে আসে, এই মানুষগুলোর কাছে আমরা হাত বাড়াই এবং এরা আমাদের ক্লান্তিকে দূর করে দিয়ে একটা সজীব অনুভূতির মধ্যে আমাদেরকে ফিরিয়ে নিয়ে আসেন। এই মানুষগুলোর প্রতি আর যাই হোক না কেন, আমাদের যেন একটা আলাদা দৃষ্টিভঙ্গি থাকে। এবং এই মানুষগুলোর সাথে যারা ব্যক্তি জীবনে জড়িয়ে যান, তারা যেন এই শিল্পী মানুষদের ব্যক্তি জীবনের ভুল ভাল এগুলোকে সাইড করে রেখে এই শিল্পী সত্তাকে বড় করে দেখেন। কারণ এই মানুষগুলোর কিন্তু সমাজের কাছে অনেক বড় এক ধরনের দায়বদ্ধতা আছে এবং সমাজ তাদের কাছ থেকে অনেক বেশি কিছু চান। আমরা ফিরে আসবো মাত্র 4 মিনিট পর। আর যারা ওনাকে দেখতে চান, চলে আসবেন আমার ফেসবুক পেজে। আমার ফেসবুকে ঠিকানা www.facebook.com/kibriya.rj kebriya.rj পেজটি আছে, আরজে কিবরিয়া নামে। ওখানে ওনার একটা ভিডিও ক্লিপ দেওয়া আছে, আপনারা চাইলে ওনাকে দেখতে পারেন। অ্যান্ড প্লিজ লাইক দিস পেজ, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো ইট 920 মেম্বার হয়ে যাবেন। 4 মিনিট পরেই ফিরছি।
ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। Close-up presents Hello 8920, Close-up, the closer, the better.
4 মিনিট পর প্রিয় শ্রোতা, আরো একবার স্বাগত জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং খোকন আজকে তার জীবনের গল্প বলছে এখানে। আর জীবনের গল্পের আমরা ঠিক সেই বাঁকে আবারও ফিরছি যেখানটায় আপনি বলছিলেন যে শিক্ষিকা হেলেনা আপনাকে এই গানটার মধ্য দিয়ে পছন্দ করে ফেললো এবং এক ধরনের প্রস্তাবই করে ফেললো। আমরা ওই গানটা একটু শোনাই আমাদের দর্শকদেরকে, ইভেন অনেকেই শুনেছেন, যে গানটা আপনার জীবনের দ্বিতীয় ইনিংস বলা যেতে পারে শুরু করার একটা সুযোগ দিয়েছিল। হ্যাঁ শুনি।
মনের দুঃখ মনে রহিল রে, বুঝলি না রে সোনার চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ তার সমান, চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ তার সমান, প্রেমের দায়ে ঘর ছাড়িলাম হারলাম আপন জন, মান ফুল মান সব হারাইলাম, হারাইলাম সজন, যাইবার কোন জায়গা তো নাই রে, নাই আর কোন মান সম্মান, চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ তার সমান, চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ তার সমান, মনের দুঃখ মনে রহিল রে, বুঝলি না
চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ তার সমান, চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ তার সমান।
বাহ বাহ বাহ, অসাধারণ অসাধারণ। আমরা আজকে একটা অন্যরকম সময় পার করছি প্রিয় শ্রোতা। আজকে আমাদের সঙ্গে রয়েছেন শিল্পী খোকন। এই ফাঁকে আপনাদের সবাইকে বলি, যারা জীবনের গল্প বলতে চান এই অনুষ্ঠানে, আমাদেরকে এই নাম্বারে ফোন দেবেন, 09613892892, 09613892892। হ্যাঁ খুন ভাই, আমরা যেখানটা ছিলাম, আপনি বলছিলেন যে ভদ্র মহিলা শিক্ষিকা, তার জীবনেও আপনার মতো একটা অতীত ছিল। তখনও তো আপনার নার্গিসের সঙ্গে ডিভোর্স হয়নি, হয়েছে কি?
না,
তখনও হয়নি। তো আপনাকে সে প্রস্তাব করলো, তারপর?
কিন্তু আমি একটা জিনিস বুঝতাম যে নার্গিস যেহেতু স্বামীর নামে পাঁচটা মামলা করা মানে সে হয়তো ডিসাইড করে নিয়ে নিছে যে আমার সাথে হয়তো আর সে থাকবে না।
জি,
কিন্তু আমি সবসময় চাইতাম যে আমার একটা মেয়ে আছে থাকুক। অনেক চেষ্টা করছি, পাঁচটা মামলা যখন শেষ হয়ে গেল, গা ছয় নম্বর মামলাটা দেখি, যেদিন আমার ছয় নম্বর মামলার হাজিরা সেদিন আমার সেই বিচারক তার নাই, একটা মহিলা বিচারক বসা। তো যেদিন এই মাঝখানে আমার হেলেনার সাথে কথা হইতো এবং তার সাথে আমার মামলাগুলো সব শেয়ার করতাম যে আমার আজকে হাজিরা এই মামলার এই হাজিরা আছে, এবং শেষ মামলাটা যখন হাজিরা হয় তখন আমি তাকে বলি যে আজকে আমার শেষ মামলার হাজিরা হবে। ততক্ষণে কিন্তু সে আমাকে গান শুনেই যতটুকু ভালোবাসে এটুকুই ছিল। তো যখন আমার শেষ মামলার দিনে গেলাম, ওই দিন আমার আব্বা আম্মা এবং আমার বড় ভাই সহ উপস্থিত, আমরা চারজন মূল আসামি তেলাম আমি, কাঠগড়ায় দাঁড়ালাম। দাঁড়ায় যখন আমি আমার সেই পুরুষ বিচারকটা নাই, তখনই আমার মনটা মানে মন ফকির বলতে কিছু থাকে, আমি একটু ভয় পেয়ে গেছি যে আজকে বোধহয় আমার আর বের হওয়া হবে না। পরে হিয়ারিং শুরু হলো, তো আমার মোবাইল আমার কাছেই, হেলেনা সে টাঙ্গাইল শহরে, ওই দিন স্কুল বাদ দিয়ে স্কুল ছুটি নিয়ে সে আমার মামলা শেষে আমার আব্বা আম্মার সাথে দেখা করবে, এই সুযোগে আমার সাথে দেখা করবে, এবং এই দেখাটাই হলো আমার তার সাথে দ্বিতীয় দেখা।
ওকে,
পরে সে শহরে আসে, শহরে এসে আমার বলতেছে যখন হিয়ারিং হবে, আমি তাকে বলছি যে আমার হিয়ারিং টাইম ছিল 10টা থেকে 12টার মধ্যে, 12টার পর আমি বের হব। উনি জানে যে 12টার পরেই তেলে খুকন ফ্রি হবে, 12টার মধ্যে আসে আমাকে ফোন দেয় নাই। যখন 10টার সময় আমি হাজিরায় মানে ওই সিরিয়াল থাকে তো সম্ভবত আমার 11:30 থেকে আমার হাজিরা শুরু হয়। পরে আমি যখনই ভিতরে গেছি আমার আটকায় দেওয়া হইল, আমি জেলখানার মুখি হইলাম। সমস্ত মামলা শেষ করে শেষ মামলাটা মানে মরার সময় পাও কেটে গেল। ওই কাঠগড়ায় থাকতেই আব্বা আম্মা নেমে গেল, আমাকে একা আটকানো হইল। আম্মা তো গ্রামের মানুষ, হাউমাও করে পুরো টাঙ্গাইল মানে কোট চত্বরটা, যদি টাঙ্গাইলের বয়সে কেউ হাউমাও করে কান্দে ছিল আমার মাটাই কানছে। তার ছেলে যে আমার ছেলে জামালপুরের পোলা আজকে টাঙ্গাইলে এসে বিয়ে করে টাঙ্গাইল কোট এসে জেল খাটতেছে। তারপরে মোবাইল যখন নিয়ে নিল তখন তো তখনও বুঝতাম না, যখন আমার আটকে দিচ্ছে তখনও বুঝি না যে আর পরিণতি কি, স্বাভাবিক মনে করছি। যখন পুলিশ এসে আমাকে দড়ি দিয়ে বান্ধন ধরছে তখন আমি ভয় পেয়ে গেছি। পরে একটা পুলিশ আমাকে চিনতো শিল্পী হিসেবে, ওনার মেয়ে নাচ করে, আসার পরে উনি করলো কি, অন্যান্য পুলিশ দড়ি নিয়ে আসছে হাত বান্ধার জন্যে। এখন ওই হৃদয় বাবা এসে বলতেছে এটা আমার জিম্মায় ছেড়ে দেন, ওকে আমি চিনি, ও দৌড় দিয়ে পলাইনের লোক না, ও শিল্পী মানুষ, গান গায়, ওকে ছেড়ে দেন, ওকে আমি নিয়ে যাবো। পরে অন্যান্য পুলিশ, একটা পুলিশ আর একটা পুলিশকে অবশ্যই সম্মান করবে, আমার হাত থেকে হ্যান্ডকাপ খোলা হইল, খুলে উনি আমার হাতে ধরে নিয়ে গেল এবং উনি খুব দুঃখ প্রকাশ করলো যে এরকম ঘটবে আপনার জীবনে, এটা আমি আশাও করি নাই। যাই হোক, আমি কোর্ট চত্বরে একটা গারদখানা থাকে যেখানে আসামি রাখা হয়, আমাকে আর প্রাথমিক ব্যাপার ওখানে নেওয়া হলো। নেওয়ার পরে সেখানে রতনদা নামে আমার একটা দাদা আছে, ওনার মেয়ে গান করতে, দাদা আবার ওখানে রাইটার ওই বোর্ডে, আমার দেখে তো সেও অবাক হয়ে গেছে, খোকন বাবা তুমি নাকি, দাদা আমার এই হয়েছে, মানে আমাকে যতটুকু আশ্বস্ত করা সে করলো। করার পরে পরে আমি যখন গারদখানায় গেলাম, আমার কাছে তো মোবাইল, ওই যে হেলেনা, ও তো জানে যে 12টার সময় বের হবো খোকন। এটা বিধাতারই খেলা আসলে, কারণ আমি একটা সেও মেয়ে এও মেয়ে, এক মেয়ে আমার বিপদে ফেলাইতেছে আর এক মেয়ে আমার শুভকামনা করতেছে। এই মেয়েটা আমার নাম্বারে ফোন দিছে 12টার পরে। আম্মা ফোন দিলে আম্মা তার কথা কয় না, ওই টিভি দিলেই আম্মা যে কাঁদতেছে, ফোনটা ভাই নিয়ে বড় ভাই নিয়ে কথা বলেন ধরে, কিন্তু আম্মা ওই ফোনের মধ্যে চিল্লান নিতে কয় আমি কে রাখো আমার বাবারে বাঁচান, জামার পোলারে আমার বাবারে পুলিশ আটকায় ফেলাইছে। এই কথাটা শুনে সে তো অপ্রস্তুত। পরে উনি সরাসরি গারদখানায় যাওয়ার 10 মিনিটের মধ্যে সে খবর আসলো যে আপনাকে দেখতে আসছে। খোকনকে খোকনকে এখানে খোকনকে, আমি বললাম জি আমি, আপনাকে যে দেখার জন্য আসছে সামনে চলেন। আমি বললাম নাম জিজ্ঞেস করুন তো কি, আইসা বললো তো হেলেনা। হেলেনা বলার সঙ্গে সঙ্গে আমার লজ্জায় যে আমি জেলখানার একটা আসামি, আমি তার সামনে কিভাবে যাবো, পাঁচটা মামলা আমি তো না যাবো না, আপনি ওনাকে চলে যেতে বলেন। পরে সে আমার সাথে দেখা করবি, সে করছে কি ওই দারোগারে 500 টাকা দিছে, যে টাকা দিলাম ওকে আমার সামনে নিয়ে আসতে হবে, আনবেন। তাই না, যখন সামনে আনলো, সামনে শিখ ভিতর থেকে সেও কাঁদতেছে, আমি আসামি, সেও মানে এটা সেও মানতে পারতেছে না। পরে আমি শিখ ধরে মাথা নিচ দিক নিয়ে কাঁদতেছি, তখন আমাকে ও দুইটা হাতে, এই প্রথমটা সে আমার দুইটা হাতে ধরলো, ধরে বলতেছে আপনি কয় টাকার জন্যে এই জেলখানার ভিতরে ঢুকলেন বলেন, আপনার কাবিন কত,
কাবিনের টাকাটা দেওয়ার,
কারণ একটা বউ, একটা বউ তো ওই কাবিনের টাকার জন্য এগুলো করে,
মানে আপনি কাবিনের টাকাটা দেওয়ার সুযোগ ছিল না, আপনার সামর্থ্য ছিল না, যে কারণে আপনাকে জেলে ঢুকতে,
যে কারণে আমার জেলে ঢুকানো।
কত টাকা ছিল
কাবিন? বেশি টাকাও ছিল না, কিন্তু আমার ওই মেয়েটার কারণে আমি তালাক দিতেও চাইছিলাম না।
আচ্ছা,
আমার কখনোই আমি তালাক চিন্তা,
তখন তো তালাক হয়নি
না, আমি তালাক চিন্তাও করিনি তখনও,
মানে তালাক ছাড়া অবস্থায় জেল,
তালাক ছাড়া অবস্থায় আমার জেল, তালাক ছাড়া অবস্থায় আমার নামে 5টা মামলা, একটা শিল্পীর নামে 5টা মামলা।
দিস ইজ রিয়েলি রিয়েলি আনবিলিভেবল। এবং একটাবারের জন্য যদি চিন্তা করা যায় যে যিনি জেল দিয়ে দিলেন, আমি শ্রদ্ধা রেখে বলতে চাই, তাহলে সংসারটার কি হবে? কারণ এই সংসারটা তো ভেঙেই গেল তাহলে, কারণ জেল খাটার আগ পর্যন্ত তাও একটা সম্ভাবনা থাকে এই সংসারটাকে মিনিমাইজ করার, কিন্তু যখন ছেলেটা চিন্তা করবে আমার বউ আমাকে জেল খাটিয়েছে, ডিভোর্স তখনও হয়নি, এই সংসারটাকে আর টিকবে? যাই হোক, ঠিক জানি না। তারপরে কত টাকার কি উত্তর দিলেন?
পরে আমি আর কথা বললাম না, না বলার পরে হেলেনা বারবার বলতেছে আপনি কথা বলেন না কেন, কত টাকার জন্য আপনি জেলখানায় ঢুকলেন, আমি আপনাকে টাকা দিব, আমি তো ডিভোর্স দিব না, আমার মেয়ে আছে। ও এর মধ্যে হেলেনা যখন আমার কাছে আসলো, তখনই ওই নার্গিস খবর পাইছে যে একটা মেয়ে তাকে দেখতে গেছে, খোকনকে দেখতে আসছে, সঙ্গে সঙ্গে করলো কি এই মেয়েকে আইসে, এ তো একটা সম্মানী ব্যক্তি, স্কুলের বিএসসি শিক্ষক, আইসে তাকে তুই তুই তো গাড়ি করে পুরা কোর্ট চত্বরে তাকে নাজিয়াল অবস্থা করে ফেলাইলো।
আচ্ছা, যখন এই ধরনের ঘটনাগুলো ঘটতেছিল, আপনি আপনাকে খুব টুইস্ট করতে চাই একটা, যেই মেয়েটা আপনার গান শুনে আপনার প্রেমে পড়েছিল 4 বছর যাকে দেখলেন, ওই মেয়েটাকে তখন কি ওর মধ্যে খুঁজে পাচ্ছিলেন
না? আমি আমার মিলে না, হিসাবে মিলে না।
এক প্রশ্নটা এই জন্যই করলাম, জীবনে যে কোনো সময় যে কোনো মানুষ যে কোনো রূপ ধারণ করতে পারে, এবং সেটা প্রয়োজনের তাগিদে, তার প্রয়োজনের তাগিদে। সুতরাং একটা মানুষকে একটা সিচুয়েশনে দেখে জাজ করার কোনো উপায় নাই, জীবনে যখন খারাপ সময় আসবে তখন ওই মানুষটাই আপনার জন্য কত বড় দুঃসংবাদ হয়ে আসতে পারে। যাই হোক, তারপর কি হলো?
এরপরে হেলেনাকে এমন অবস্থা, এবং চিল্লে চিল্লে ডাকতেছে এ পুলিশ এ পুলিশ, আসেন তো এরে ধরেন, এরে ধরলে কাজ হবো। এখন এমন একটা পরিবেশ হইলো ওখানে, দেখা গেল যে এখন আমার সাথে সাথে ওরা আটকাইতেছে। এখন তো তো মনে করেন যে যতটুকু মানে আমার জন্য ইয়ে ছিল, মানে ব্যথিত ছিল, তার সাথে এখন ও
নিজের
সম্মান নিয়ে এসে এখন আরো বেশি চিন্তিত। কোর্টে গেলাম, কোর্টে যাওয়ার সরি জেলখানায় গেলাম, জেলখানায় যাওয়ার পরে সপ্তাহে একদিন দুই দিন করে সবাই দেখতে আসে, ভিতরে আমি কান্দি, কান্নাকাটি আর শেষ হয় না। সবাই এক এক সময় এক একটা প্রস্তাব আসে যে তাহলে ডিভোর্স করো ডিভোর্স করো। তখনও বলছি জাব্বা আমার একটা মেয়ে আছে যে মেয়েটাকে আমার দিব, শুনলাম যে মেয়েটাকে দিবে না, আমি তাহলে আব্বা ডিভোর্স করবো না, ঠিক হব। শেষ পর্যন্ত দেখা গেল যে অনেক চেষ্টা করছে কিন্তু ও নিজেই ডিভোর্স পেপার হাতে নিয়ে আসছে এবং আমার দিন মহারানার টাকা তার দরকার।
তখন কি আপনি গেলে?
তখন আমি গেলে
এবং কি হলো শেষ পর্যন্ত? ডিভোর্স তো হয়ে গেল, তুই কতদিন পরে জেল থেকে বের হলেন?
আমি 31 দিন জেলে ছিলাম। এই 31 দিন শুধু চেষ্টাই করছি, অরকিলটা বলছি যে আপনি রাখার চেষ্টা করেন না, শেষ পর্যন্ত আমাকে বলা হলো যে আপনি ওর দিন মরানোর টাকা পরিশোধ করেন, তারপর আপনাকে কোর্ট থেকে বের করানো হবে, জেলখানা থেকে বের করা হবে।
পরিশোধ করলেন টাকাটা?
এরপর টাকা পরিশোধ করা হলো, এই 1,00,000 টাকা আব্বা নিয়ে আসছে আর 50,000 টাকা হেলেনা দিল, 5,000 টাকা বাকি থাকলো। এই 5,000 টাকার জন্য সেদিন ছিল বৃহস্পতিবার, এই 5,000 টাকা ওনার উকিলের সামনে আমার আব্বা গেছে যে যে টাকা পয়সা আনছি, আব্বা মনে করছে যে 5,000 টাকা তো এতগুলা টাকা দিলাম, 5,000 টাকা হয়তো দেওয়া লাগবে না, এই মনে করে আব্বা আসছিল। সে এই 5,000 টাকার জন্যে ওই দিন আর আমাকে বের হতে দিল না এবং বলছে এই 5,000 টাকা আগে নিয়ে আসেন, ওর সাথে তো আমার সম্পর্কে থাকতেছে না, আমি সম্পর্কে রাখতেছি না, আমি আর 5,000 টাকা জন্য ফোন দিতে যাবো, আপনি 5,000 টাকা আগে নিয়ে আসেন। পর আব্বা বলছিল যে বাবা তোমার টাকা খোকনের বাইর করার সঙ্গে সঙ্গে আমি তোমার টাকা দিব, তুমি এখন যদি সাইন না দেও, উকিলও জানে সবাই জানে এখন সাইন না দিলে আমি বাইর হতে পারতেছি না, ওই দিন ওই মুহূর্তে সাইনটা না দিলে পরে বলছে তুমি সাইন দাও যে তুমি বাসায় যাও, খোকন পরে বাইরে বলি টাকা নিয়ে তারপরে তোমার খোকনে বাইর করবো, কেন সাইন দিলে আমার কামই থাকো না, আমি টাকা ছাড়া সাইনই করবো না, এবং তার কথা অনুযায়ী সে টাকা ছাড়া সাইন ওই দিন আর করেইনি। তার মানে ওই রাত থাকলাম, শুক্রবার থাকলাম, শনিবার থাকলাম, রবিবারে বেরিয়েছিলাম, এই 5,000 টাকার জন্য আমি 3 দিন থাকলাম আবার নতুন করে।
গল্পটা এমন জায়গায় আছে সেখান থেকে ওরকম প্রশ্ন করাটা উচিত হবে কিনা জানি, জেলের ভিতরে গান করতেন?
জেলের ভিতরে সবাই আমাকে ভালোবাসত, আমি গান করতাম এবং ওখানে ওই যে খাবার জন্য যে প্লেট দেয়, হ্যাঁ ওই থালা, ওই ভিতরে কিছু মজার মজার মানুষ পাইছিলাম আমি, আর গান যদি আমি গান গাইতে না পারতাম ওখানে ওরা ওই থালা বেরিত আমি গান গাইতাম এবং সবাই আমাকে ভালোবাসত। সেই সাথে দেখা যায় যে অনেকে 2-3 জনের মাছ উঠায় উঠে আমাকে দিয়ে দিত
খাওয়ার জন্য,
খাওয়ার জন্য আমার জন্য। ওই জেলের ভিতরে তো সিরিয়াল দেওয়া লাগে ওই প্লেটের, আমার কোনো দিন হয়তো 2-3 দিন আমি পরিচিত হওয়ার আগ পর্যন্ত আমার প্লেট ধরা লাগছে, কিন্তু যখন আমি শিল্পী হিসেবে পরিচিত পেয়ে গেলাম আমাকে ভিতরে এবং প্রত্যেকটা মানুষের সাথে খালি আমি কান্দি, খালি কান্দি, যখন গান গাই তখন গান গাই, বাকি টাইম খালি কান্দি। পরে ওরা গানের কারণে সবসময় কয়েক ফোকন চিন্তা করে না, তুমি কিছুই না, তোমার তুমি বেরিয়ে যাবা, বেরিয়ে যাবা,
জীবন থেমে থাকে না। প্রিয় শ্রোতা, সবসময় একটা কথা বললি, সেটা হচ্ছে জীবনের বাক পরিবর্তন হয় এবং এই জন্যই আমরা বলি লাইফ ইজ মোর দ্যান ড্রামা, জীবন নাটকের চেয়েও নাটকীয়। ছোট্ট একটা বিরতি নেব, এই পর্যায়ে 5 মিনিট পর এই জীবনের গল্পের একেবারে শেষ ভাগে ফিরবো, আশা করছি আমাদের সাথেই থাকবেন।
ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। Close up presents Hello 8920 Close up The closer the better
প্রিয় শ্রোতা, 5 মিনিট পর আপনাদের সবাইকে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আমার সঙ্গে রয়েছেন আজকে খোকন, তার জীবনের গল্প নিয়ে। আমরা তার একটি ভিডিও ক্লিপ আমার ফেসবুকে দিয়ে দিয়েছি, যারা দেখতে চান চলে আসতে পারেন ওখানে। ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj। পেজটি আছে আরজে কিবরিয়া নামে, লাইক দিয়ে দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি আমার ওই পেজের মেম্বার হয়ে যাবেন। জি, আপনি জেল থেকে বের হলেন শেষমেশ 31 দিন পর?
31 দিন পরে বের হলাম। বের হওয়ার পরে ঠিক 9 দিন পরেই নার্গিস বিয়ে করে ফেলল ঢাকার এক সাংবাদিক, নাম তার খোকন,
তার নামও খোকন,
তার নামও খোকন।
আপনার মেয়ের বয়স কত তখন?
আমার মেয়ের বয়স তখন হলো, এখন টোটাল চলতেছে হলো 10.5 বছর।
আচ্ছা,
8 বছর ওখান থেকে মাইনাস করতে হবে।
আচ্ছা, তার মানে 2 থেকে 2.5 বছর বয়স?
জি, 2.5 বছর।
ওকে, 9 দিনের মধ্যে বিয়ে করলো মানে তার মানে তো আগে থেকে যোগাযোগ,
আগে থেকে তার যোগাযোগ,
হঠাৎ করে হওয়ার কথা না?
না, এরপরে আমার দেখা গেল যে যদিও মানে সাংসারিক জীবনের সুখ দুঃখ দুইটি তো আমি অনুভব করছি, কিন্তু এই মানুষটা হেলেনা, একে আর আমি ফিরে যেতে পারি নাই, এই আমার বাড়ি চলে গেল। বাড়ি যাওয়ার পরে শুধু আমার এই কণ্ঠ শুনে, আমার এই গান শুনে, সে একটা বিএসসি মাস্টার, একটা হাই স্কুলের শিক্ষিকা, সে আমার বাড়িতে যখন গেল যে আমি একবার চলে আসছি, আমি খোকনকে বিয়ে করব। এবং রাত্রি 1:30 বাজে,
তখন তার ছেলেমেয়েরা বড় বড়, না?
হ্যাঁ, ছেলেমেয়েরা বড় বড়, এবং ছেলেটা তখন হলো ক্লাস 5 পড়ে, মেয়েটা ক্লাস 8 পড়ে। এদের রেখে সে গেছে। পরে আমি তাকে টোটাল, সে আমার কাছে 21 লাখ টাকা নগদ নিয়ে যায়, 29 ভরি স্বর্ণ নগদ এক ব্যাগের মধ্যে তুলে নিয়ে আমার বাড়িতে যায়।
21 লাখ টাকা নগদ নিয়ে, কত সালে?
এটা হলো 2008 সালে।
ও মাই গড,
3 দিনের মাথায় সমস্ত টাকা আমি তাদের ব্যাক করি, যে আমি একজন শিল্পী, আমাকে একটা মানুষ, একটা হাই স্কুলের বিএসসি মাস্টার, একটা শিল্পীকে, একটা কণ্ঠকে মূল্যায়ন করে যে মানুষটা আসছে, আমার তার টাকার দরকার নেই।
বিয়ে করলেন তখন?
ওই রাত্রি বিয়ে করলাম, যেদিন সে গেল। পরে বাড়িতে অনেক গ্যান্দাম হলো, বিয়ে হইতে দিবে না অনেকেই। বিয়েটা হওয়ার পরে আমাদের এই তো জীবনযাপন শুরু হলো।
কত সালে বিয়ে করলেন?
বিয়ে করলাম হলো 2008 সালে।
2008 সালে,
এবং এখন পর্যন্ত আছি, ভালো আছি। আমার ওয়াইফ নিয়ে আমি খুবই সুখী, এবং সে একজন, এখন পর্যন্ত, আজ পর্যন্ত আমার মনে হয় না ওর সাথে আমার ঝগড়াঝাটি তো সব জায়গায় থাকে, কিন্তু আমি এই যাবত আমি আগে একটা চর দিছিলাম, আমাকে শুধু বলল চর দেওয়ার পরে ওই চরটা শুনে পাশের এক মহিলা ভাবি, এক মহিলা ভাবি আসছিল, চরের শব্দ শুনে কি হইলো, হেলেনা কো যেটা করলো আমার ওয়াইফ, সে চোখ টোক মুইছে আমার সামনে, কিন্তু শুধু আমার দিক ফলফল করে তাকাইয়া এমন কান্না করতেছে, আমি নিজের কাছে অনুতপ্ত, আমি কি করলাম, কেন মানলাম। সে দরজা খুললো, আমার এই দৃশ্যটা যখন মনে পড়ে তখন ওর উপরে আমি আর রাগ করে থাকতে পারি না, রাগ করিও না। দরজা খুলে মৃতর মা ভাবি, তাকে এত সুন্দরভাবে মনে হয় কিছুই হয়নি আমার বাসায়, কিছু ঝগড়া কিচ্ছু হয়নি, চোখ টুক মুছে ভাবি বলেন কি ব্যাপার, কোনো সমস্যা? এখন সে যে প্রশ্ন করবে যে আপনাদের কি হয়েছে, এই পরিবেশটা আর ওখানে সে মানে বুঝতে দিল না। তখনই আমি বুঝলাম, একজন শিক্ষিত মানুষ, রাত্রে পরে আমি কথা বললাম তার সাথে, কি ব্যাপার তুমি তার সাথে বললাও না, কান লায়াত চোখে পানি ছিল, তুমি তার সাথে আমার সম্পর্কে কিছু বললাম না, কারণ তোমার কাছে থেকে তো চলে যাওয়ার জন্য আসিনি, তোমার সাথে আমি জীবনযাপন করব, তোমার কাছে আমি সারা জীবন থাকবো, ভালো তুমি আমার মধ্যে খারাপ পাইছো মারছো, সেটা আমি আরেকজনকে জানাইতে যাবো, আমার কি করতে পারবে, কতটুকু উপকার করতে পারবে, অতএব আমি তাকে বলতে যাবো কেন। এরপর থেকে আমি আর এর প্রতি কোনো রাগ উঠেও না কোনোদিন, রাগ ওঠার মতো কোনো কিছু করেও না, এবং আমার যা যা পছন্দ সে তাই করে, আমার পছন্দের বাইরে সে কোনোদিন যায়ও না। আমি বর্তমানে খুবই সুখী, আমি হয়তো অনেক বড় শিল্পী হতে পারি নাই, অর্থের মালিক হই নাই, কিন্তু একজন শিল্পীকে মানুষ যদি মন থেকে ভালোবাসে তাহলে বোঝা যায় যে আমার ওয়াইফ যে ভালোবাসার আমাকে বাসে, এরই নাম ভালোবাসা।
ট্রু, ইটস আ স্টোরি, ইটস আ বিউটিফুল 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 স্টোরি অফ লাইফ। অনেকগুলো ব্যাপার আছে এখানে দেখার মতো। একটা হচ্ছে অফকোর্স তার আগের জীবন, সেখানে আরো একজন মেয়ে পরের জীবনে আসা, এবং দুটো মেয়েই দেখা তার জায়গাটা থেকে। আমরা প্রত্যেকের প্রতি রেসপেক্ট রেখে বলতে চাই, হ্যাঁ নার্গিস হয়তো কারো জীবনে অনেক অনেক ভালো একজন স্ত্রী, একইভাবে হেলেন তার প্রথম স্বামীর সাথে ভালো ছিলেন না। এই যে একটা কথা আছে না যে মিলো না দুইজনের মন এক না হলে, হ্যাঁ তো দুইজনের মন আসলে এক হয়ে গেছে, এবং এই মনের মতো মানুষ খুঁজে পাওয়াটাই আসলে খুব দুষ্কর। তো সৌভাগ্যবশত হয়তো আমাদের যিনি শিল্পী তিনি আজকে পেয়েছেন। আপনি তো পরবর্তীতে আপনার আর কোনো সন্তান হয়নি না?
না, কিন্তু আমার এখন চিন্তা ভাবনা হলো আমার তো মেয়ে আছেই,
মানে প্রথম প্রথম যে মেয়েটা, প্রথম ঘরের মেয়েটা, ওনার সঙ্গে যোগাযোগ হয় আপনার?
যোগাযোগ হয় না, এটাও সমস্যা, যোগাযোগ করতে গেলেও সমস্যা, আমার পিছু টান আছে। তার যে ডেয়ারিং মনোভাব সেখান থেকে এখন পর্যন্ত সরে নেই। ও সে যেখানে বিয়ে করেছিল সেখান থেকেও সে ডিভোর্স প্রাপ্ত হয়ে এখন বর্তমানে বাবার বাড়িতে,
মানে সেখানেও তার ডিভোর্স হয়ে গেছে,
সেখানেও ডিভোর্স হয়ে গেছে।
প্রিয় শ্রোতা, আমরা এখানেই শেষ করতে চাই আজকের ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো ইট 920 একটা গানের মধ্যে দিয়ে শেষ হবে। যারা এতক্ষণ ধরে খোকনের জীবনের গল্প শুনলেন, শুধু একটা কথাই বলতে চাই, খোকন তার নিজের জীবনকে অনেক জায়গায় স্যাক্রিফাইস করেছে, কিন্তু একটা জায়গায় স্যাক্রিফাইস করেনি, সেটা হচ্ছে গান। আমরা যেটাকে ভালোবাসি সেটার প্রতি যদি আমাদের সেই পরিমাণ শ্রদ্ধাবোধ ভালোবাসা থাকে, তাহলে সেটাকে দমিয়ে রাখা যায় না। গানের কথা বললেই খোকন অনেক হাসি খুশি হয়ে যায়। জীবনের গল্প বলতে গিয়ে তার চোখ অনেকবার ভারী হয়েছে, অনেকবার ভিজে গেছে, কিন্তু যখনই আমি গানের কথা বলেছি, চেয়ারটা থেকে উঠে এসে হারমোনিয়ামের কাছাকাছি এসে তার চোখ চকচক করেছে, সে খুশিতে তার মুখটা ভরে গিয়েছে। আমরা সেই খুশি ভরা মুখ দেখতে দেখতেই বাড়ি যাব একটা গান শুনতে শুনতে। খোকন ভাই, যদি কিছু বলার থাকে আমাদের এই দর্শক যারা আছেন এত রাত জেগে আপনার অনুষ্ঠান যেটা শুনলেন, বলে আমরা তারপরে গান শুনতে শুনতে বাড়ি যাব।
ধন্যবাদ জীবনের গল্প অনুষ্ঠানকে, সেই সাথে কিবরিয়া ভাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এত বড় একটা অনুষ্ঠানে সুযোগ করে দেওয়ার জন্যে। আমি যখন আসলাম প্রথমে, আমি জানতাম না যে এরকম এত সুন্দর একটা অনুষ্ঠান আমাকে উপহার দেওয়া হবে, আর এখানে এসে আমার জীবনের সবকিছু বলার সুযোগ হলো, এবং সেই সাথে সারা বিশ্বের মানুষকে আমি জানাতে পারলাম যে আমার চাওয়া এবং আমার ভালোবাসার জিনিস কি। এবং আমার শেষ গান, গান নিয়ে আসি, গানকে ভালোবাসি, আপনারা আমার জন্য দোয়া রাখবেন, আমি যেন গান নিয়েই থাকতে পারি শেষ পর্যন্ত। গাচ্ছি আমার আজকের অনুষ্ঠানের শেষ গান। আমি প্রত্যেকটা মেয়েকে, প্রত্যেকটা মাকে বলতে চাই, এই দুনিয়া ক্ষণস্থায়ী, অতএব মৃত্যু অবধারিত যারা মেয়েরা আছেন, আমি বলবো পরকালের চিন্তা করবেন, এ কালে ডুবে থাকবেন না।
শুনছনি পালকি আইছে নায়র যাইবানী, হাইরে পালকি আইছে নায়র যাইবানী। খবর করো কবুল, পাকবে তোমার মাথার চুল, পড়ে যাবে মুখের দন্ত খানি, ওলোবো ওগো লক্ষ্মী মা, তুমি প্রথম খবর করো কবুল, পাকবে তোমার মাথার চুল, পড়ে যাবে মুখের দন্ত খানি, তুমি আর এক খবর করো কবুল, তুমি আর এক খবর করো কবুল, কমবে চোখের রোশনি, তুমি আর এক খবর করো কবুল, কমবে চোখের রোশনি, পালকি আইছে নায়র যাইবানী, হাইরে পালকি আইছে নায়র যাইবানী। আত্মার জামাই, এই দেহের আর কিসের বড়াই, পচা দেহের বিচার কইরা দেখছো নি, ওলোবো ওগো লক্ষ্মী মা, তুমি হবে আত্মার জামাই, এই দেহের আর কিসের বড়াই, পচা দেহের বিচার কইরা দেখতো নি। তোমার নাই ঠিকানা নাই বিছানা, তোমার নাই ঠিকানা নাই বিছানা, সঙ্গে নাই তোমার সোয়ামী, তোমার নাই ঠিকানা নাই বিছানা, সঙ্গে নাই তোমার সোয়ামী, পালকি আইছে নায়ুর যাইবানি। হাইরে শুনছো নিব শুনছো নি, হাইরে ও শোনাবো শুনছো নি, হাইরে শুনছনি, পালকি আইছে নায়ুর যাইবানি, আইরে পালকি আইছে নায়ুর যাইবানি, আইরে পালকি আইছে নায়ুর যাইবানি।
Close up presents Hello 8920 Close up, the closer the better.